exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমার মনে হচ্ছিল যে একটু অন্যরকম ভাবে শুরু করা যায় কিনা, কিন্তু এই অন্যরকম ভাবে শুরু করলে পুরো দুই ঘন্টা যে গল্পটা এখানে হবে সেই গল্পের দিকে কনসেন্ট্রেশন অনেকেরই থাকবে না, কারণ আমি যে কথাগুলো বলে আসলে শুরু করতে চেয়েছিলাম সেই কথাগুলো হয়তো অনেককেই কষ্ট দেবে। আমি সেই জায়গাটি থেকে আমি চাই না এই অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হোক, আমি যে কথাগুলো বলতে চাই আমার নিজের হয়ে সে কথাগুলো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদের বলব। সুতরাং অনুষ্ঠানের শুরুতেই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের এই অনুষ্ঠানটি খুব 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 গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, হ্যালো 8920-র একটি অনন্য এপিসোড, অসাধারণ একটি এপিসোড, এবং এই এপিসোডে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে অনুষ্ঠানের একেবারে শেষে। সেজন্যে পুরো অনুষ্ঠানটি আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য। অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে একটি ফোন কল শোনাতে চাই, চলুন সবাই মিলে শুনি।
আমার নাম মঞ্জুরা, আমি 2 বছর আগে অক্টোবরে জীবনের গল্প বই লাইছিলাম, পুঁতিটা লেই ছাড়িয়েছেন, এই কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাইতেছে। মানে যেমনি হোক আপনারা ইউটিউবে এটা কাটতে দেন, আমার এটা ইউটিউবে কাটতে দেন, মানুষের শান্তি দেওয়ার নাকি আপনারা করেন, আমি এটা রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে এটা ইউটিউবে থেকে কাটতে দেন।
জি, আপনারা শুনলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এটা আমাদের ব্যর্থতা আমি বলবো, যে আমরা আসলে বারবার আপনাদেরকে বলেও বারবার রিকোয়েস্ট করেও আমরা সেটা করতে পারিনি। এখন যেটা করা উচিত একটা লিগ্যাল অ্যাকশনে যাওয়া। তো লিগ্যাল অ্যাকশনে গেলে যেটা হবে, যে যিনি কাজটা করেছেন ইউটিউবে, আমি একটা কথা বলি সবাইকে, ইউটিউবে এবিসি রেডিওর এই ধরনের অনুষ্ঠান নিয়ে কোন ধরনের কোন চ্যানেল এখন পর্যন্ত এবিসি রেডিও ফর্মালি ইন্ট্রোডিউস করেনি। ইউটিউবে হ্যালো 8920 ডর কিংবা যাহা বলিব সত্য বলিব, এই তিনটি অনুষ্ঠানের যত কন্টেন্ট আপনারা শুনে থাকেন ইউটিউব থেকে, দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে, প্রত্যেকটি কন্টেন্ট হচ্ছে ফেক কন্টেন্ট। এরা রেডিও থেকে রেকর্ড করে নিয়ে উল্টাপাল্টা ছবি দিয়ে, উল্টাপাল্টা হেডলাইন দিয়ে মানুষ যাতে করে ওটাকে বেশি বেশি করে শোনে, বেশি বেশি করে ঢোকে, সেই জন্য উল্টাপাল্টা অশ্লীল হেডলাইন দিয়ে, অশ্লীল ছবি দিয়ে। শুধুমাত্র এবিসি রেডিও না, অনেক টেলিভিশন চ্যানেলের অনেক প্রমিনেন্ট প্রোগ্রামের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে ইউটিউবে, এবং অনেকেই এটা করেছেন, ইভেন হ্যালো 8920 নাম মেনশন করেছেন অনেকেই। তাদের সবার জন্য সতর্ক বার্তা দিতে চাচ্ছি, এটাই বলবো শুধু, যে আজকের পরে যারা অনুষ্ঠানটা শুনছেন, আজকের পরে 7 দিনের মধ্যে যদি এই ধরনের ফেক ইউটিউব চ্যানেল যারা করেছেন তারা যদি বন্ধ না করেন, আপনাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ, শেষবারের মতো রিকোয়েস্ট করছি, যারা এই ধরনের ফেক অ্যাকাউন্ট করে উল্টাপাল্টা নাম দিয়ে, উল্টাপাল্টা ছবি দিয়ে, এবিসি রেডিওর এই ধরনের কন্টেন্ট দিয়ে মানুষের ক্ষতি করেছেন এবং ফেক অ্যাকাউন্ট করেছেন, তাদের জন্য সতর্ক বার্তা। আমি আবারও বলছি, মাত্র 1 সপ্তাহ সময় আছে, প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি চ্যানেল আমরা ট্র্যাক করেছি এবং প্রত্যেকটা ভিডিওকে আমি বলবো প্রাইভেট করে দিতে, চ্যানেলকে বন্ধ করে দিতে, নইলে এটা আপনার জন্যই খারাপ হবে। এর চেয়ে ভদ্র করে বলা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আপনি যেটা করেছেন, এই ভদ্র মহিলার যদি কোনো ক্ষতি হয়, আমরা যার দ্বারা এটা হয়েছে তাকে আমরা অলরেডি ট্র্যাক করেছি, তার দায়ভার তাকে নিতে হবে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। আর যে কথাটি আমি শুরুতেই বলতে চাই, যে হ্যালো 8920 এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটির সাফল্য কি সেটা আসলে কখনোই আমরা সেই অর্থে নিজেদের ঢোল নিজেরা পিটাইনি, আপনাদের সামনে উপস্থাপন করিনি, কিছু কিছু ঘটনা বলেছি এবং অনেকেই জানতে চান যে গল্পগুলো প্রচার করার পরে রিয়াকশন কি দাঁড়ায়, সেই অর্থে আমরা সেগুলো রিয়াকশন, পজিটিভ রিয়াকশন আপনাদের সামনে এনে উপস্থাপন করে আমরা আমাদের অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য পজিটিভ অর্থে নিজেরাই নিজেদের বাড়াতে চাইনি। ভালোবাসা আসলে মানুষের জায়গা থেকে আসে, রেসপেক্ট লিসনারদের জায়গা থেকে আসে, তাদের মনের মধ্যে অনুষ্ঠানটি যে এত এত প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। তো আজকের অনুষ্ঠানটি সেই উদাহরণটা আমি দিতে চাই, যে উদাহরণটা সবসময় রেখে গিয়েছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, যে অনুষ্ঠানের সাফল্যটা আসলে কি। আজকের অনুষ্ঠান একটা সাফল্য মণ্ডিত গল্প, এবং অনুষ্ঠানের শুরুতে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম একান্তই আমার কথা, এবং আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার জায়গা থেকে আমার কিছু বলার কথা সেটা আমি বলতে চাই অনুষ্ঠানের শেষে। সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমার এই কথাগুলো শোনার জন্য, একেবারে শেষ পর্যায়ে থাকার জন্য। ওকে, আমার সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে হ্যালো 8920-তে, তার সঙ্গে একটু পরিচিত হব, আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক।
শফিকুল ইসলাম শফিক। তো শফিক, বয়সটা কত এই মুহূর্তে?
এখন বর্তমানে ২৪ চলে, ২৩-২৪ হবে,
২৩-২৪ বছর বয়স। আপনার জীবনের গল্প আপনি এখানে বলতে এসেছেন, কতদিন যাবত আপনি অনুষ্ঠানটা শুনছেন?
আমি অনেকদিন যাবত শুনছি, মানে ২০০৭ যে অনুষ্ঠানটা পাই এই অনুষ্ঠানটা আমি শুরু করি।
আচ্ছা আচ্ছা, মানে ২০০৭ আপনি একটা এফএম এর অনুষ্ঠান শুনতেন, তারপর থেকে আপনি রেগুলার এই অনুষ্ঠানের খোঁজ পাওয়ার পর থেকে আপনি রেগুলার এটা শোনেন। তখন থেকে কি ইচ্ছা ছিল নিজের জীবনের গল্পটা এখানে এসে বলবেন, নাকি কোন একটা ঘটনা পরবর্তীতে ঘটেছে যে কারণে?
তখন ওরকম কোন ছিল না আগ্রহ, কিন্তু পরবর্তী আয়সা দেখতে
একটা ঘটনা ঘটেছে আপনার জীবনে। আমরা যে ঘটনাটার মুখোমুখি হব প্রিয় শ্রোতা, সেটা আমাদেরকে অত্যন্ত আনন্দে উদ্বেলিত করবে, এবং চলুন আমরা শুনি এই ছেলেটার আসলে জীবনের গল্পটা কি। ওকে বলেন। একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে?
ছোটবেলা থেকে আমি বড় হয়েছি গাজীপুরে। তো ছোটবেলায় যখন আমার ৭-৮ বছর বয়স, পাশের বাসার সাথে কাজে হতো, আন্টিদের সাথে কাজে হলে তারা বলতো যে এ তো তোমার ছেলে না, এই ছেলে কোথা থেকে?
মানে আপনার আব্বা আম্মুকে বলতো যে এটা তোমার ছেলে না,
ছেলে না, ছেলে চুরি করে নিয়ে আসছো, এতদিন তো তোমাদের ছেলে ছিল না, এরা ওখানে অনেক আগে থেকেই ছিল কিন্তু এদের কোনো সন্তান হয় না।
আচ্ছা,
তো এক পর্যায়ে তারা নাকি বরিশাল বেড়াইতে যায়, তো ওখানে গিয়ে ৬ মাস থাকার পরে আমাকে নিয়ে আসে ছোট বিবি।
এটা আপনি পরবর্তীতে শুনেছেন?
হ্যাঁ হ্যাঁ, ওই আন্টিদের কাছে শুনেছি। তো নিয়ে আসে, তাদের কাছে আমি বড় হই। তখন কাজে লাগলে কথাটা বলে যে তোমার তো ছেলে না, তুমি তো চুরি করে নিয়ে আসছো, ৬ মাস বাদে একটা ছেলে নিয়ে আসছো। তো এই কথা শোনার পরে আমি বড় হইতে থাকি। তো এক পর্যায়ে দেখা গেছে আমি স্কুলে ভর্তি হব। তো ছোটকাল থেকে আমি কারোর সাথে মিশতাম না, একা থাকা আমার পছন্দ, ভালো লাগতো। তো আমি এক পর্যায়ে আম্মুকে বলি কি, আম্মু আমি ভর্তি হব স্কুলে। তো সে আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করাই দেয়। তো ছোটবেলা থেকে আমার একটা জিনিস ছিল যে আমি নিজে একটা কিছু করব। ওই সময়কার থেকে আমার একটা ছিল, আমার বাবা মাকে তারা আমার কোথায় পেল। তো আমি স্কুলে আসতাম, আমার আব্বুর মুদির দোকান ছিল, তার নাম মোহাম্মদ দিলওয়ার। তো সে মুদির দোকান করত, আর আমি স্কুল থেকে আসার পরে, মানে দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে সেই কথা শুরু করলো, আমার একটা বাংলা খাতা লাগবে। আম্মুরে বললাম, আম্মু আমার একটা বাংলা খাতা লাগবে। তো আম্মু বললো, তোমার আব্বুকে আমি বলতেছি। তো দোকান থেকে আসলো, আসার পরে বললো কি, জোড়া একটা খাতা লাগবে। পরে এখন পর্যন্ত স্কুলে যেতে মানে এখনই খাতা লাগবে, ৫ টাকা একটা বাংলা খাতা প্রতিদিন হাতের লেখা দিতে হয় স্কুলে। তো বললো এখনই খাতা দিতে হবে, এখনই টাকা খরচ হয়ে গেছে, পরের ছেলের বড় করে কি হবে আমাদের? এ বলে আব্বু, নিজের ছেলেই খাওয়ায় না, কামাই করে পরের ছেলেকে আর খাওয়াবে? কথা শুনে আমি চুপে বসে আছি, আমি কোনো কথা বলিনি। পরে আম্মু ৫ টাকা দিয়েছে, ৫ টাকা দিয়ে পরে আমি দোকান থেকে যাই, একটা খাতা কিনে আনছি। এরকম কয়েকদিন যাওয়ার পরে আব্বু একদিন আম্মুর সাথে কাজা লাগছে, সে আবার একটু গাঞ্জা খাইতো।
আপনার বাবা?
হ্যাঁ হ্যাঁ, গাঞ্জা খাইতো, দোকান রাখে সে গাঞ্জা খাইতে চলে যেত আড্ডা দিতে। তো আমার এরকম ৬ মাস যাওয়ার পরে আমাকে বলে যে ও বৈশাখ খাইতে পারবো না, ওর কাজ করে খাইতে হইবে। তো আমি আম্মুরে বলি, আম্মু এই বয়সে আমি কি কাজ করবো?
লেখাপড়া করা তো হয়েছে।
হ্যাঁ, লেখাপড়া।
কোন ক্লাসে পড়তাম?
হ্যাঁ, ওয়ানে পড়তাম,
ক্লাস ওয়ানে পড়তাম। আচ্ছা,
তো এক পর্যায়ে যখন ক্লাস টু তে উঠি, আব্বুর সাথে আবার এরকম একটা কাজ হয়, আম্মুর সাথে প্রচন্ড পরিমাণ তাদের কাজ হতো। তো আম্মু আবার গামিজে জব করতো। তো আম্মু বলতো কি যে আমার ছেলের আমি যেরকম পড়াবো, ছেলে তো আর তোর না আমারও না, ছেলে তো এক জায়গাতে নিয়ে আসছো। একটা আমি কাছেই ছিলাম, খাড়ে বসা ছিলাম সাইডে। তো বলতেছে চলে গেছে আব্বু আবার দোকানে, রাত্র ৯টার দিক দিয়ে আসছে। আসার পরে বলতেছে যে এই ছেলেরে আমি যেন কালকে না দেখি, বলতেছে আব্বু। পরে আম্মু বলতেছে এটা কেমন কথা বলো, ছেলেরে দেখবা না। পরে এরকম করার পরে ২-৩ দিন চলে যায়। তো আমি আবার কি প্রতিদিন যে স্কুলে মানে সামনে বেশটায় বসতাম। তো বসার পরে দেখা গেছে ওই দুরদৃষ্ট ছেলে ছিল, নাম বেলায়েত, ও আবার করতো কি আমার বই পিছিয়ে নিয়ে রেখে দিত, মানে ৩ নম্বর বেঞ্চে রেখে দিত। তো আমি ওখানে যে বসতাম, ওদের সাথে কোনো কাজে করতাম না, আমি ওখানে যে বসতাম। পরে ক্লাস শেষ হইলে বাসায় চলে আসতাম, কারোর সাথে কথা বলতাম না, আর বাসায় এসে আমি সাথে সাথে দোকানে চলে যেতাম। তখন ক্লাস ২তে উঠছে, ভাত কিছু থাকতো খায়া দোক চলে যেতাম।
আচ্ছা,
দোকান করার পরে আসতাম বিকেল ৪টা-৫টার দিক দিয়ে আসতাম বাসায়, এসে পড়তে বসতাম।
আচ্ছা,
এরকম কিছুদিন আরো চলে গেল। পরে আমি এবার একটু মাঝে কি একটু ক্রিকেট ভালোবাসতাম। তো আমি স্কুলে গেছি মতো ওরা ক্রিকেট খেলা রাখছে, আমি আবার বোলিংটা করতাম, প্রায় প্রায় যাইতাম ওদের সাথে মাঠে খেলতে। তো আমি কারোর সাথে বেশি কথা বলতাম না, ওরা আমার নিচে আমি খেলতে গেছি। খেলতে যাওয়ার পরে এরকম ৩ ওভার করছি, লাস্টের ওভারে আমার একটা বল হোয়াইড হয়, এরকম বলে মানে আমার মাকে তুইলাটা বকা দেয়। এরকম একটা বকা দেওয়ার পরে আমি আর খেলি না, আমি খেলবো না। আমি বলছি আমার মাকে তুলে বকা দিছে কেন, আমি খেলবো না। পরে বল রেখে আমি যে আইল ছিল, আইলে বসে আছি। পরে ওরা খেলা শেষ করে চলে আসে, আমি ওখানে মাগরিব পর্যন্ত ভাবতে থাকি যে আজকে যদি আমার মা বাবা এরকম না হতো তাহলে হয়তো আমার বকাটা শোনা লাগতো না। তো আমি ওখানে এই সারাদের পর্যন্ত থাকি, থাকে তারপর বাসায় আসে। আম্মুকে কইছিলাম, আমি এরকম এরকম এক যাইছিলাম, আম্মু তুমি আমাকে একটা সত্য কথা বলবে? কই কি? বলতেছি তুমি কি আমার আসলে আপন মা? পাগল এটা মানুষের কাজে লাগলে বলে, তুই তো আমার আপন ছেলে।
ক্লাস টু তে পড়েন তখন?
হ্যাঁ, ক্লাস টু তে পড়েন। যখন ক্লাস থ্রি তে উঠলাম তখন আমার রোল নাম ৩। তো ক্লাস থ্রি তে ওঠার পরে আমি আব্বুকে বলি কি আমার তো অঙ্ক খাতা নেই, অঙ্ক খাতা শেষ হয়ে গেছে। পরে আমার একটা শর্টকানা দিল, একটা শর্টকানা দিয়ে বলছে যে আমার কাছে বল, তোর মার কাছে বল। পরে আম্মু আবার অফিস থেকে আসছে ৭টার দিক দিয়ে, আমি এবার বলছি কি আম্মু এরকম এরকম আব্বুর কাছে আমি খাতা চেয়েছি দেখে আমাকে বকা দিছে। পরে কয়ে তুই তার কাছে খাতা যে স্কেম তো জানো তোর কিছু দিতে চানা, কই কেন দিতে চানা, সে কি আমার বাবা না? পরে সে কোনো কথা বলেনি, চুপ মেরে রয়েছে। পরে আমাকে আর অঙ্ক খাতা দেয় না। এক পর্যায়ে আমাকে পাশের যে আন্টি ছিল হে বলতেছে তুই এদের কাছে থাকোস কেন? আমি কি রাত তোমার বাপ মা এদের কাছে থাকবো না দেখা এদের কাছে থাকবো। পরে যখন আমি এরকম ক্লাস ফোরে উঠি আব্বু বলতেছে এখন আর কন্টিনিউ দোকান করা লাগবে, তা না হলে ওকে ভাত দেবো না। আর এর মাঝে ভাই আমি একটু পিছিয়ে রাখিয়া গেছি, আমি স্কুল থেকে আসার পরে আমি ভাত পাইতাম না মাঝে মাঝে, ভাত খেয়ে বলতো আব্বু। আর বাসায় ওই যে কাঁচা জাল রাখিয়া দিত, বলতো এই কাঁচা জাল দিয়ে যদি ভাত পাকাই খেতে রোজ তা লেখা। আমি তো ভাত পাকাইতে পারতাম না, আমি খাইতে পারতাম না, আমি ওই দোকানে যাইয়া ওই রুটি দিয়ে একটা কলা খাইতাম। পরে আমি আম্মুকে বললাম আম্মু আমি দোকান প্রতিদিন করতে পারবো না, চারটার দিক দিয়ে আইসে তারপরে বই রেখা তারপরে আমি যে দোকান করতে পারবো যেটু করি। পরে আচ্ছা ঠিক আছে। তো এরকম তিন চার মাস যাওয়ার পরে হঠাৎ আমার একটা বাংলা পড়ার একটা বাসছে, তো আমি বইটা নিয়ে আমি দোকানে গেছি, দোকান যে একটু পড়বো। তাই আমি দোকানে গেছি মতো আব্বুকে আসছে, সে আমার রেখে শৈলা গেছে তার বন্ধুদের সাথে। এক ঘন্টা পরে আসছে, তো আব্বু আসছে মতো আমি বইটা খুইলা এরকম চাউলের বস্তার উপরে রাখছি, সে একজন আইসা বলে একটা চানাচুর দেন এক পিচ্ছি। তো আমি একটা চানাচুর দিতেছি, বইটা আমার খোলাই, তো বলতেছে দোকানে আইসা পড়া, বইটা পাক্কা মায়েরা ফালাই দিছে আর আমার একটা ছোটকানা দিছে
আমার বাবা।
হ্যাঁ, তো পাশের সামনের এক দোকানদার ছিল তার ছেলে, সে বইটা টোকাই নিয়ে রেখে দিছে। পরে আটটা নটার দিক দিয়ে বের হয়ে ওর থেকে বইটা নিয়ে বাসায় আসছি, বাসায় এসে আর কোনো কথা বলিনি। আম্মু আমাকে বলে যে কি হয়েছে তুই কথা বলস না কেন? আমি কই না আম্মু কিছুই হয় না, মানে আমি একটু অন্যরকম হয়ে গেছি। পরে খাইয়া ঘুমাই থাক, ভাত খাই মানে ঘুম আসে না, মানে একটু কেমন লাগতেছে যে আব্বু আমার দুটা ছটকান দিল দুই দিনে, এরকম একটা নিজের ভিতরে একটা ইয়ে ফিল হলো। তো পরের দিন সকালবেলায় বাড়ি গেল নিজের সাথে, কাজে লাগিয়ে গেল আন্টির সাথে আম্মুর সাথে, কাজে লাগছ তো সেই রকম বলা শুরু করছে, পরের ছেলে আনছো, তোর যদি নিজের ছেলে হতো তাহলে সে না বুঝতি, এরকম বিভিন্ন ধরনের কথা যেরকম কাজে লাগলে আর কি বলে।
আচ্ছা আচ্ছা।
তো আমি আম্মুকে বলি কি আম্মু এই যে আন্টি আর বলতেছে যে আমি তোমার ছেলে না। আচ্ছা কি আমি তোমার ছেলে না? বলতেছে দেখ বাবা ওনরা এরকম বলবে। পরে তারা বলে যে আপনারা দেখছেন চুরি করে আনছি, ওরা আমার এক আত্মীয় থেকে নিয়ে আসছি পালতে, কথা বলে
আমার।
তো আমি এরকম কথা বলার পরে আমি আর কোনো কথা বলি নাই, আমি ওরকমই রয়েছি। পরে এরকম স্কুলে যাইতেছি আসতেছি দোকান করতেছি, আর আব্বু ওরকম নেশা করতে চলে যায়। তো এক পর্যায়ে দেখা গেছে কি আমি স্কুলে দাঁড়িবান্ধা ছিল না, দাঁড়াবান্ধা ওটা খেলতেছিলাম, তো আমাকে বলতেছে সরি আমি নেবো না, মানে এরকম আমাকে একটা বকা দেয় যে ওর তো জন্মে ঠিক নেই, এরকম বলে আমাকে নেবো না খেলতে,
মানে সবাই বকা দিত।
তো আমি আর খেলতে যাইনি, আমি এক কোনায় দাঁড়াইছিলাম। স্কুল যখন ছুটি হয়েছে বাসায় এসে আমি আম্মুকে বলি এরকম এরকম আমার তোরা খেলতে নেন এরকম বলে, আসলে আম্মু তুমি বলো তো আমার আপু না আব্বু আম্মুকে? পরে কয় এরকম কথা আর কখনো বলবি না। এরকম করতে করতে আমার ক্লাস ফাইভে উঠি তখন, ঠিক আছে। এখন আব্বু আমাকে এরকম চাপ দিতেছে যে আমার পড়ালেখা করাইব না, আমার কাজ করতে হবে। এর মাঝে ভাই আমি একটু কথা পিছিয়ে রাখে গেছি, আমার একটা আঙ্কেল ছিল মানে হাপুর নাম আমি ডাকতাম, তো মাঝে মাঝে যে তার রিক্সার গ্যারেজে আমি ওই রিক্সার টিউব ই হয়ে গেলে ঘাম দিয়ে আঠা দিয়ে লাগাই দিতাম, সেই আঙ্কেল আমার ব্যাপারে সব জানতো।
আচ্ছা,
মানে 10-12 দিন যাওয়ার পরে সে আমাকে 20-30 টাকা করে দিত। পরে আমি একদিন 20 টাকা আনছি আর কোনো টাকা নেই, তো সে করতো কি ওই 20-30 টাকা করে তারা ওখানে ছোট একটা ব্যাংক কিনা ওটার ভিতরে টাকা আমার দ্বারাই খেতে, আমি আর জানতাম না।
আচ্ছা আচ্ছা।
সকাল 12টায় ক্লাস ছিল আর 4টায় ছুটি হইতো, তো সকালে আমি তার কাছে যেতাম স্কুল থেকে, আইসা আব্বুর দোকানে যেতাম। তো এরকম করতেছি, পরে আমি যখন ক্লাস ফাইভে উঠি, ফাইভে ওঠার পরে আব্বু আমাকে বলতেছে ওরে আর পড়াবে না, পরের ছেলের পড়ায় কি হবে? পরে আমি বলছি কি আমার পড়তে হবে, আমি পয়রা বড় হব। পরে আম্মু বলে কি যে আচ্ছা বাবা তুই ট্যাংশ করিস না, আমি তোর যেরকম পড়াবো। এটা আব্বু স্বামী ভাই বললো। পরের দিন আমি সকালে স্কুলে চলে গেছি, বাসায় এসে দেখি আম্মুর সাথে আব্বু প্রচন্ড কাজ লাগাই দিছে, আমাকে আর পড়াবে না। পরে আমি বলছি তাহলে আমাকে যখন পড়াবি না তাহলে কি করবে, কাজ করে খাবে? পরে আমি বই খাতা রাইখা আঙ্কেলের কাছে চলে গেছি, ওই যে আঙ্কেল, ওই আঙ্কেলের কাছে যাওয়ার পর আঙ্কেল বললাম আঙ্কেল এরকম এরকম আমাকে তখন তারা প্রচন্ড কাজ করতেছে, সংসার আমার থাকা কষ্ট হয়ে যায়। পরে দেখ বাবা এখন কি করবে, আর আমি তো কিছু বলতে পারি না, আমি তো সাধারণ মানুষ কাজ করে খাই। পরের দিন আমি আম্মুর সাথে সাথে আইসা পায়ে জড়াই ধরছি, কি আম্মু তোমার পায়ে ধরি, তুমি আমার আব্বু আম্মু কোন জায়গায় আছে বলো আর না আমাকে দিয়ে দেবা। পরে বলে কি দেখ বাবা আমি এখন কিছুই বলতে পারবো না, তোর আব্বু অসুখ। তারপরে তো আব্বু রাত্রে আসে, পরে তারা কি পরামর্শ করছে বলতে পারি না, আমাকে বলে যে তুই 2 লাখ টাকা দিলে তোর আব্বু আম্মুর কাছে নিবে, আমার আব্বু আম্মুর কাছে দেবো।
এটা কে বলে আপনাকে?
আব্বু আর আম্মু বলে যে আমি যদি তাদের 2 লাখ টাকা কাজ করে দিই তাহলে আমার আব্বু আম্মু দেবে।
কত বছর বয়স তখন?
তখন আমার 14 হবে না, 5 উঠছি, ওরকম 13-14 হবে।
আমি যতদূর বুঝি যে 6 মাস বয়স থাকতে আপনাকে নিয়ে আসছে। আসে, অর্থাৎ এদেরকেই আপনি বাবা মা জানতেন, তারাই আপনাকে বলছে ২,০০,০০০ টাকার কাজ করে দাও তাহলে তোমাকে আসল বাবা মার কাছে দিয়ে আসবো।
মানে পাঁচ বছর যখন আমি ফাইভে পরীক্ষা আছি তখন বলতেছে যদি ২,০০,০০০ টাকা দিতে পারো তাহলে তোমার আব্বু আমার কাছে নিয়ে যাবো। তো আমি এখন কি করব, আমি ওই আঙ্কেলের কাছে আবার বলছি আঙ্কেল এরকম তারা তো ২,০০,০০০ টাকা চাই, কি বলো? পরে আঙ্কেল এসে গেছে মতো আঙ্কেল উপর অনেক বকাবকি করছে, তোমার ছেলে নিয়ে এসে আমার ছেলে কর্ম করে খাইবো নাকি ই করবো নি এরকম মানে হারে বললো। পরে আর আঙ্কেল কিছু বল নাই। পরে আমি হারে বলছি মতো আম্মুর পায়ে ধরে বলছি মতো যাক আমি লেখাপড়া ছাইরা দিয়া কাজ করব, চাকরি নেব। তো আমি আমার ম্যাডামে আমার খুব ভালোবাসতো, আমি স্কুলে যাই শেষ স্কুল যেদিনকে আমি আর যাব না ওইদিনকে যাই, যাইয়া আমি ম্যাডামের সাথে বলি যে ম্যাডাম কম স্কুলে আসবো না, কেন আসবো না এরকম, তার তো সবকিছু বলতে পারি না। তো ভাই একটু কথা পিছিয়ে রেখে গেছি, স্কুলে আমি আবার একটু ক্যাপ্টেন ছিলাম, বিলাইত নামে একটা ছেলে ছিল, ওই প্রচুর দুষ্টুমি ছিল, ওই প্রসাব করতে গেছে বইলাও জানে আর একজনের সাথে করে নিয়ে গেছে ক্লাসের মধ্যে ম্যাডামের লাইব্রেরিতে গেছে মতো।
আচ্ছা আচ্ছা,
ওর নামটা লিখে রাখছি, ম্যাডামে আসছে মতো দিচ্ছি, ওরা বেতের একটা বাড়ি মারছে যেরকম করো কেন। তো ওর ন্যায় ওর বাড়ির সামন দিয়ে যদি আমি যাই তাহলে আমার মার দেবো। তো আমি স্কুল ছুটি হয়েছে মতো ওর বাড়ির সামন দিয়ে যাইতেছি, ওর সাথে আর একটা ছেলে ছিল, ওতো ছুটি হয়েছে আমি বই এরকম সাইডে নিয়ে যাইতেছি, দেখতেছি ও একটা লাঠি নিয়ে দাঁড়াই আছে ওর সাথে ওর একটা বন্ধু। তো আমি ওর সামনে গেছি, সামনে যেয়ে ও বলতেছে আমার এই না ম্যাডামের বাড়ি খাওয়াইছে আজকে তুলে আনি বাড়িতে। তো আমি বলছি কি দেখ ভাই আমার যদি বাড়ি দেয় আমার মনে আঘাত লাগবে, একটু বেতাবো আর তো কিছু হবে না। তো ওর সাথে ও বললো কি যে দেখ ওরে মারার দরকার নাই গা, তুই তো ভুল করছে দেখে মারছে, আর ও তো নিজে আত্মসহন করছে, ও যদি তোর সাথে ঘাতটা আমি কতবার তোর বকা দিতে তৈরি ওরে মারতে পারতি, তুই এটা ভাইবো আর মারে না, ও বাসায় চলে গেছে। পরদিন আমি স্কুলে যাই, ক্যাপ্টেন ছেড়ে দেয় আমি কি ম্যাডাম বেলায়েত ভালো আছে উড়ে দেন ক্যাপ্টেন আমি করবো না, পরে উড়ে দিয়ে দেয় ক্যাপ্টেন বেলায়েতরে। তো স্কুলের মানে পাশে একটা দিঘি ছিল, দিঘির মানে স্কুলে ফাঁকা দিয়ে আমার এত জায়গা ছিল অনেক জায়গা, তা আমার নজরে লাগছে এখান দিয়ে যদি কিছু গাছ লাগাই দিই তাহলে ভালো হবে অনেক ময়লাটি পরিষ্কার করে। তো আমি ম্যাডামরা এসে বলি কি ম্যাডাম আমার যে পিছিয়ে যে জায়গাটি আছে অনেক যাবো ওখানে কয়েকটা ১৫-২০টা পেয়ারা গাছ লাগাই দেবো, ওখানে তো ময়লা ওটি কি পরিষ্কার করবো। আমি কই কি ম্যাডাম ওই যে লতা আছে ওটা কাছি বাইন্দা বাঁশের সাথে কাইটা ফালাই দিব, সাপ কোপড়া আমার কিছু করবে না। ম্যাডাম বলে সাপ আছে ভাই আছে, পরে ওটা পরিষ্কার করে আমি ওখান দিয়ে ১৫টা পেয়ারা গাছ ম্যাডামে আইনা দেয় একজন দিয়ে আমি ওখানে লাগাই দিই। তো পরে ওই যেদিনকা লাস্ট ম্যাডামের বললাম যে ম্যাডাম আমি তো আর আসবো না এরকম, আমার তো আম্মু অসুস্থ, আমার ২,০০,০০০ টাকা লাগবে, আমার কর্ম করা লাগবে। পরে কি দেখো লেখাপড়া ছেড়ে দেবো, তোমার তো মেধাই ভালো, কি করবো ম্যাডাম আমার এখন চাকরি করা লাগবে। পরে সবাই বিদায় নিয়ে আমি চলে আসলাম, ম্যাডাম অনেক আফসোস করলো আমার জন্য যে এখনই লেখাপড়া ছেড়ে দেবা, আমি তোমার আব্বুর সাথে কথা বললাম।
কোন ক্লাসে ছাড়লেন আপনি?
৫, ক্লাস ৫ এ।
ওকে।
পরে এখন আঙ্কেলের কাছে গেছি, আঙ্কেল আমি কি কাজ করবো এই বয়সে তো আমার কেউ কাজেও নিব না। আঙ্কেলে বলে কি আমার একটা লোক আছে সোয়েটার চাকরি করে, তো ওখানে তুই লাগবি, আমি কই লাগাই দেন তাহলে তো ভালোই হয়। কথা বললাম, পরে কয়েক আঙ্কেল তো ছোট হয় তারপর আমি নিয়ে দেখি। তো সুপারভাইজারের সাথে কথা বললো আমাকে নিয়ে গেল, সুপারভাইজারে দেখেছে কয়েকটা ছোট ওই কাজে নেওয়া যাবে না রে, তাহলে মানে শিশুর নেয় না ওখানে শ্রমিক। তো পরবর্তী আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেলকে আমি ব্যবস্থা করতেছি তুমি টেনশন করো না, তার সাথে কথা বলে তার ১৫০০ টাকার কবল হলো যে ওরে কাজটা শিখিয়ে দিও তুমি ১৫০০ টাকা দিব, টাকা পাবে কই ১৫০০, আমার কাছে তো টাকা নাই। তো সে ওই ব্যাংক ভাঙলো, তার ব্যাংক ভাঙা ১,০০০ টাকা হলো। আমাকে এটা কিসের টাকা কয়, তুই যে আমার কাছে আসতি তুই তো টাকাটা নিতি না, আমি এটা জমাই রাখছি। আর তার কাছে ছিল ২০০ টাকায় ১,২০০টাকা মিলে সে আমার ওস্তাদ রে দেয় যে আমার কাজ শিখাবে।
আচ্ছা,
আর ৩০০ টাকা বাকি থাকে, আঙ্কেলে বলছে ৩০০ টাকা আমি পরে দেবো ওস্তাদ রে বলছে, কাছে সমস্যা নেই। পরে আমার ছোট নিয়ে গেছে দুই, একজন সামনে একজন পিছিয়ে রাখা, সামনে আমার জ্যাকেট গায়ে দেওয়া হইতো যাতে একটু ইয়া লাগে, জ্যাকেট গায়ে দেওয়া দুইজন মাঝে রেখা ওস্তাদের কাটা মারে দিতে, হ্যাঁ এটা তো চিনে সিকিউরিটি পরিচিত, তো হ্যাঁ ছাড়িয়ে দিত মাঝখান দিয়ে আমি কাটটা দিয়ে চলে যেতাম। এরকম করে আমি মোটামুটি কাজ শিখছি অনেক কয়েকদিন। এক পর্যায়ে পিএম আমি একটু কাজে ভুল করি, ২টা পার্ট ড্যামেজ বানাই, নতুন তো তখন ২টা পার্ট ড্যামেজ পাবে।
আপনি কত বছর বয়সে ঢুকলেন এই
ক্লাসে? তখন আমার ক্লাস ৫ পড়ি, ১৩ বছর হবে,
১২-১৩ বছর বয়সে। বাবা আমার কাছে আছেন তখন?
হ্যাঁ তখন আছি। ওই যে
এই কথা বলার পরেও আপনি আছেন,
২,০০,০০০ টাকা দিতে হবে,
২,০০,০০০ টাকা দিতে হবে বলে আপনি কাজে ঢুকেছেন?
আমার আব্বু আম্মুর কাছে যেতে হবে আমার। তো আমি ওখানে লাগি, লাগার পরে
কয় টাকা বেতন পেতেন
ওখানে? এখনো বেতন পাইনি, কাজ শিখতেছি।
তারপর
তাই ৮-৯ দিনের মতো আমি কাজ শিখে ফেলাইছি। আমি ২টা পার্ট ভুল বানাই মাসের ভিতরেই, মানে ২টা পার্ট ভুল বানানোর পরে পিএম এর কাছে জায়গা। পরে আমার ডাক দিছে, এত ছোট ওরে কি আনছে কাজে ডাক দে। পরে সুপারভাইজার ডাক দিছে, ডাক দেওয়ার পরে কাজে আনছো কেন? পরে কইতেছে এরকম এরকম ছাড়া আমি না, আমার একটা অপারেটর এরকম আনছে, অপারেটর ডাক দো। পরে আমার বের করে দিছে, জুতা হাত লো বাইরে যাও। পরে আমি গেটের সামনে যে পিএম এর স্যারের পাও জড়াই দিচ্ছি, স্যার আমি যদি আমার যদি কাজে থেকে চাই দেন তাহলে আমার মা বাঁচবে না। আমি তার এই কথাটা মিথ্যা বলি যে আমার মা বাঁচবে না, আমার মার ২,০০,০০০ টাকা লাগবে তাহলে আমি আমার মারে পাবো। এই কথাটা বলার পর সে আমার একটু শুনলো যে কি হয়েছে তোমার। আমি কি স্যার আমার মা এরকম একটা অসুস্থ, কি অসুস্থ আমি জানি না, আমাকে বলেন, কিন্তু ২,০০,০০০ টাকা তার চিকিৎসা করতে লাগবো, তো আমি কাজ করে তার টাকাটা দেবো। পরে এই কথা শুনে না সে বললো কি আজকে তুমি যাও কালকে তুমি আসো। পরে আমি জুতা নিয়ে যাইগা, পরে গেটের সামনে আইসা পরের দিন ধারে সকালবেলা সব লোক ঢুকে গেছে, পরে পিএম স্যারের দিকে কি ধারে ঢুকছে গেটের সামনে, পরে আসো এদিকে আসো, পরে কি স্যার আপনার পায়ে ধরে আমার কাজটা না দিলে আমার আব্বু মু পাবো না, পরে কাছে তুমি চিন্তা করো না আমি তোমার কাজ দেবো, পরে সে কয় যাও যে মেশিন নাও। তা আমার আগে দিছিল মানে ফ্লোরের সামনে গেটে, গেট দিয়ে যাতে ভাইয়ার ঢুকলে যাতে দেখতে পারত, এবারে মেশিন দিছে একদম কোনায় যাতে ভাইয়ার না দেখতে পারে, তো কোনায় নিয়ে আমার মেশিনটা দিছে। তো ওখানে আমি কাজ করতেছি, প্রথম মাসে বেতন পেলাম 7,000 টাকা, বেতন পাইয়া আঙ্কেল দিলাম 2,000 টাকা, যে আমার টাকা দিছে তারে 2,000 টাকা দিছি, আমার ওস্তাদের মিষ্টি কিনে খাওয়াইলাম, আর 1 কেজি মিষ্টি আমি বাসার জন্য আনলাম। পরবর্তী আম্মু কয় কত টাকা বেতন পেয়েছে, আমি কই আম্মু 5,000 টাকা পেয়েছে, তার কাছে মিশা কথা বলছি, এরকম নাইলে ওই আঙ্কেলের যে 2,000 টাকা দিছি ওটা সে নিয়ে যাবে অথবা বকবে, এই জন্য আমি আম্মুকে বলছি যে 5,000 টাকা বেতন পাইছি আর মিষ্টি কিনে আনছি, এটা ওভার টাইমের টাকা দেয়া, ওখান তো সোয়েটার কোনো ওভার টাইম দেয় না, এটা তাকে আমি মিশা কথা বলছি, তার সে ভাবছে তার গার্মেন্টের মতো ওভার টাইম দেয়। 5,000 টাকা এনে দিছি মতো অনেক খুশি হয় এক মাসে, প্রথম মাসে। পরের মাসে বেতন পাইলাম 8,300 টাকার মতো, পুরো টাকাটাই আমি 300 টাকা রাখছি আর 8,000 টাকা পুরোটাই এনে দিলাম আম্মুর হাতে। পরে বলে কি এখন থেকে তোর খানায় 2,000 টাকা দিবি তুই, খানা থাকায়,
আচ্ছা
মানে খানা থাকায় 2,000 টাকা দিবি, আর যে টাকাটা থাকবে ওটা তুই যে 2,00,000 টাকা দিবি ওটা থেকে মাইনাস হবে। পরবর্তী কাজ করার পরে এরকম 2 বছর, আর ওটা আবার শীতের সিজন আর ডাল সিজন থাকে সোয়েটার, তো এরকম 2 বছর কাজ করার পরে তাকে আমি 1,55,000 টাকা দিই, হয় গিয়া 2 বছর 6 মাসের মতো আমি কাজ করি। আমি যে টাকাটা দিয়ে যাই আঙ্কেলকে যে বলি, আঙ্কেল এটা লেখা রাখে। পরবর্তী আম্মুর একটা অসুখ হয়, আমি সেটা জানি না, কারোকেই বল না, হঠাৎ অফিস থেকে আসে, আসার পরে তার একটু প্রবলেম হয়, আমাকে অফিস থেকে ফোন দেয় তোর আম্মু কেমন জানি করতেছে, আইসা দেখি মানে মুখ দিয়ে লেবিসির বাড়ি গেছে, আব্বু আসছে সাথে সাথে সে ডেড ফেল মারা গেছে।
ও মা মারা গেল তাহলে?
হ্যাঁ সে মারা গেছে, আম্মু মারা গেছে, মারা যাওয়ার পরে মানে আমি আরো ভেঙে পড়ছি যে আমার আম্মু যেহেতু মারা গেছে তাহলে আমার আব্বু তো আমার জীবন নিয়ে যাবে না আমার আম্মুর কাছে, এরকম একটা আমার ভিতরে ফিল হয়েছে। তো আমার মা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আন্টির সাথে কথা বলতেছি যে এরকম এরকম আন্টি এখন আমি কি করবো, কয় তুই টেনশন করিস না তোর একটা হবেই, পরে আব্বু গাড়ি নিয়ে আসলো, রাত্রে গাড়ি নিয়ে এসে লাশ নিয়ে দেশে চলে যাবে বরিশালে, এখন আমাকে নেবে না, এখন আমাকে বলে তুমি যদি দেশে যাও তাহলে তো মনে করো আমার দোকান দিকে বাসা কি হবে। তো আমি ভাবলাম কি আচ্ছা তা কেউ নাই আমি থাকি, তো আমাকে রাইখা চলে যায়, আমি দোকান দেখতে থাকি। তো এরকম 15 দিন হয় আব্বু আসে না, 14 দিন হয় আসে না, 15 দিনের মাথায় সে আসে একটা বিয়ে করে নিয়ে, এখন বিয়ে করে নিয়ে আসে, আন্টি হেরা সবাই দেখা বলে যে 15 দিন হয় নাই তুমি এর মধ্যে বউ নিয়ে আসছো, কয় আমার পাকাই খাওয়াবে কে, ওরা পাকাই খাওয়াবে কে, আমাদের পাকাই খাওয়া লাগবো না, আমরা কি নিজেরা খাইতে পারবো, এই জন্য আমি বিয়ে করে নিয়ে আসছি। তো আমাকে বলে তোমার নতুন আম্মু 15 দিন হলো মারা গেছে, এখনই তোমার বিয়ে করা কি ছিল, পরে কয় দেখ এটা তুই বুঝবি না, পরে আর আমি কোনো কথা বলিনি, পরে আমি আমার নতুন আম্মুর সাথে পরিচয় করে দিলি তোর আম্মু, আমি আম্মু বললাম। তো ওরকম আমি যাইতে থাকি আসতে থাকি আর আমি কাজ করতে থাকি, এর মধ্যে আমার চাকরিটা চলে যায়, 15 দিন যখন আমি অ্যাবসেন্ট দিই আমার ওই চাকরিটা চলে যায়। তো পরবর্তী আমি চাকরিটা না থাকার কারণে আমি আব্বুরে বললাম আব্বু আমার তো চাকরি নাই এরকম এরকম, তাহলে অন্য জায়গায় চাকরি নাও, 15 দিন অ্যাবসেন্ট করছি আর চাকরি আমি কোথায় নেব, আমি তো ছোট আমার তো সব জায়গায় চাকরি দিব না। তো পাশে আর একটা ফ্যাক্টরি ছিল তার সাথে আঙ্কেলে কথা বললো, কথা বললে আমার চাকরিতে লাগাই দিল। এর ভিতরে এই আম্মু আবার মানে 6 মাস এরকম আমার যাইতে থাকে আসতে থাকে, তো এই আম্মু আবার প্রেগনেন্ট হয়ে যায়, তার একটা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে আমি অফিস থেকে যদি আসি ওই বাচ্চার যে পায়খানা করতো ওই তেনামারি ধুইতে দিত, মানে আমার এক কথায় বলতো তুই যদি এডি করতে পারো ভাত খাইতে হয় তাহলে এডি করা লাগবো,
মানে নতুন মা,
হ্যাঁ নতুন মা বলতেছে, তখন আমি ওটা আমার একটু ঘৃণা লাগতো মানে বাবুর তেনাটা ওই করতে, তো ওটা তারপর আমি কইরা 2-3 দিন এরকম করছি আর পাই না, আর যদি আব্বু একটা মাছ আনতো ওই মাছটা পুরোটা হেঁকে খেয়ালাইতো আমার কোনো মানে একটু ঝোল রেখে দিত আমার জন্য, এদের খাইলে খা না খাইলে না খা, তুই কি আমার আপন ছেলে তোর জন্য এত কর্মকা, দেখ না আমার মেয়ে হয়েছে এখন ওর জন্য আমার ভবিষ্যৎ আছে না, এরকম আমার বলতো, আমি আর কিছু বলতাম না। ওই বাচ্চা হওয়ার পরে আমার দিয়ে তেনা তোনা ধোয়ায়, তো ধোয়ানোর পরে এরকম যখন 6 মাস হয়ে যায় ওই ফ্যাক্টরিতে আর এক ফ্যাক্টরিতে লাগে, লাগার পরে যখন বাবু হয়, বাবু হওয়ার পর পরে তারা আমাকে ই করে আমার থেকে ওই 6 মাসের টাকা ইয়ামু নেয়, ঠিক আছে এই আমুর কাছে দিনে আমি আব্বুর কাছে টাকাটা দিই হিসাব ওই যে 2,00,000 টাকাটা, ঠিক আছে আমি কাজ করে দিতেছি, এদিক দিয়ে তারা রুম ছেড়ে দিছে আমি সেটা জানি না। যখন তার বেবি হয়, বেবি হওয়ার পরে তারা রুম ছেড়ে দেয়, রুম ছেড়ে দেয় আমি বেতন পাইয়া বাসায় আসি, বাসায় আসার পরে আন্টি বলতেছে তোর আম্মু তো রুম ছেড়ে দিছে, আমি তো সেটা জানি না, আমি তো বেতন পেয়ে আম্মুকে দিছি টাকা, আব্বুকে টাকাটা দিছি, এখন আমি তো সেটা বলা যায় না। আমি পরের দিন সকালবেলা অফিসে চলে গেছি। আম্মু আর আব্বারা এদিক দিয়ে সবজিকেরা এখান থেকে লোন তুলছে, ব্যাংকের কিছু লোন তুলছিল দোকান দেখাইয়া, ওই দোকান বিক্রি করে ফালাইছে, এদিক দিয়ে 5-6 লাখ টাকা ঋণ আছে। ওদিক দিয়ে রুম ছাড়া তারা চলে গেছে, আমি অফিসে গেছি, এখান দিয়ে তারা চলে গেছে। আমি আসায় বাসায় এসে দেখি তারা কেউ নাই। পরে আন্টিরে বললাম আমি, মানে একদম ইয়ে হয়ে গেছি যে তো এখন আমার কি হবে,
আমার কোথায় যাবো আলটিমেটলি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমার জীবনের অন্যতম একটি এপিসোড আজকের এই এপিসোড, নো ডাউট। আমি বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত থাকার জন্য, শেষে গিয়ে আপনার থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আশা করছি আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি মাত্র 4 মিনিটের।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। কথা না বাড়িয়ে আমি আবারও শফিকুলের কাছে ফিরছি। শফিকুল, আমরা যেখানটায় ছিলাম তারপর
তো তারা চলে যাওয়ার পরে আমি বাসায় এসে দেখি চলে গেছে। পরে আন্টিকে বললাম, আন্টি বললো যে তারা চলে গেছে, আমাদের কি করবে। পরে রুম খাইলা ছিল, ওই রুমে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে খাতা কিছুই ছিল না। পরে আন্টি একটা খেতা দেয় আর একটা বালিশ দেয়। তো আমি আবার একটা জিনিস খেয়ে ছোটকাল থেকে কারো জিনিস খাইতে পারতাম না, কারো জিনিসটা খাইতে পারতাম না। তো আন্টি আমাকে ভাত দিছে, আমি বলছি কি আন্টি আমি ভাত খাবো না, মানে আমার খানাই আসে না, মুখ দিয়ে খানাই যায় না। মানে কেমন জেনে হয়ে গেছে যে আমার তো এখন কেউই নেই, এখন আমি যে ভরসায় ছিলাম তারাও চলে গেছে, এখন আমি কোথায় যাই দাঁড়াবো। তো পরে আমি ওরকম ঘুমাই থাকি, সকাল হওয়ার পর অফিসে চলে যাই। অফিসে যাই, আসার লাঞ্চে আসি, এসে আঙ্কেলের বলি, আঙ্কেল এরকম এরকম তো এখন তো তারা চলে গেছে, এখন আমি কি করবো, এদিকে তো অনেক ঋণ আছে, তাহলে তো তোরে ধরবো, তুই তাদের ছেলে সবাই জানে। পরে কই আমার ধরবো কেন, আমি কি ঋণ নিছি নেই। তারপর আমি এলাকায় থাকি, তো ওই বাড়ি এলিনের কাছে আসে, আসার পরে বলে কো তো ওদের ছেলে না, ওরে ধরে কি লাভ, আমার এসে বলছে তোমার আব্বু গেছে গো, তোমার আম্মু গেছে গো। আমি তো জানি না, আমাকে তো বললে জানে, বাড়ি এলেন হেরা জানে, হ্যাঁ কাছে বলছে, বলার পরে আর কোনো কথা বলে নাই, লোকেরা চলে গেছে। তো আমি ওই এলাকায় আরো থাকতে থাকি, কাজ করতে থাকি, কিছু টাকা ক্যাশ করি, ক্যাশ করে আমার নেই তো আমি বরিশাল চলে যাব। কিন্তু কোন জায়গায় যাব, মানে কার কাছে যাবো এটা চিনি না, মানে আমি একটু বরিশাল যাব যে দেখবো যে আমার আব্বু আম্মু কোথায় আছে, এটার জন্য বরিশাল যাব। তো আমি ওখানে 3 মাস কাজ করি, 3 মাস কাজ করার পরে আমার কাছে 25,000 টাকা হয়, টাকাটা নিয়ে আমি বরিশাল চলে যাই। বরিশাল যায় হলো সদরঘাট থেকে লঞ্চে উঠে বরিশাল চলে যায়। এখন বরিশাল কোন জায়গায় গেছে এটা আমি সঠিক বলতে পারবো না, আমি শুধু এরা জানি যে লঞ্চে উঠে বরিশাল চলে গেছি।
মানে বরিশালে কেন গেলেন আপনি?
গেছি, আমার আব্বু আম্মু বরিশাল আছে, আমি বরিশাল খুঁজবো আমার আব্বু আম্মু কোথায় আছে এটার জন্য। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার আব্বু আম্মু তো আমি পাবো না, কিন্তু আমার মানে একটা মনের ইয়ে আছে যে আমি বরিশাল যায় দেখি আমার আব্বু আম্মু পাই কিনা, এটার জন্য আমি গেছি। বরিশালের টার্মিনালে নামছি, নামার পরে একটা দোকান চা খাইলাম আর একটা রুটি খেলাম সকালবেলা, ওখানে ভোরে নামছি, ভোরে নামার পরে একটা দোকানে বসলাম, বসার পরে বললাম কি ভাই বরিশাল কোন টাকা, এটাই তো বরিশাল, এখন আমি অন্য কোনো জায়গা যেখানে যাইনি ওখানে জায়গা তো নাম জানি না, আমি খালি এটা শুনছিলাম যে মুলাদি মুলাদি, এরা যে মুলাদি করছিল বরিশাল মুলাদি মুলাদি। তো আমি বলছি মুলাদি, মুলাদি কি এখানে, মুলাদি অনেক দূর, ওখানে কিভাবে যাওয়া যায়, গাড়িতে যাবো, তুমি কি চিনবানি, তুমি কি এখানে নতুন আসছো? আমি কই হ্যাঁ এখানে নতুন আসছি, আমি তো কখনো আসিনি বললাম। পরে ওই সাহালা বললো কি এক লোকে নিয়ে যাবে, আমি তোমার ডাইকে দিতেছি। তো সে একটা লোক ডাক দিল, তার সাথে দুটা ছেলে আসলো, আসার পরে কি আরে মুলাদি নিয়ে যাও তোমরা, ঠিক আছে কি বলছে আমি জানিনা, অনেক সময় ওখানে বসেছিলাম।
জি,
মানে হেরা বলে আসো আমার সাথে, দূরে গেছি।
আপনার সাথে মুহূর্তে কেউ ছিল না? শুধু
না, আমি একাই, আমি একাই সদরঘাট থেকে আমি লঞ্চে ওইটা চলে গেছি।
বাবা মা কোথায় চলে গেছে আপনাকে কিছু জানাই না,
এখান থেকে যে তারা দুজন চলে গেছে কোথায় গেছে আমি তো জানি না।
আচ্ছা, তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স 15 হবে,
15 মতো বয়স। ওকে,
আমি বরিশাল চলে যাই। চলে যাওয়ার পরে আমি ওখানে 3 মাস কাজ করে 25,000 টাকা নিয়ে বরিশাল চলে যাই লঞ্চে। টার্মিনাল যান, আমি ওখানে বরিশালে তো এক লোকের কাছে জিজ্ঞাসা করলাম, হে দুটা ছেলেরা ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি তাদের সাথে গেলাম। তারা এক জঙ্গলের সাইডে নিয়ে আমার বলে কি আছে দে, আমি বলি ভাই এটা এরকম করেন কেন, কয় তোর কাছে যা আছে তুই দিয়ে। পরে আমি বলছি কি ভাই আমি তো মুলা দিয়ে যাবো আমার আব্বু আম্মুর কাছে, কয় তোর আব্বু আম্মুর কাছে আমরা নেবো, দিবি না মেরে ফেলাবো, একটা চাকু বের করছে, ছোট একটা চাকু বের করছে মেরে ফেলাবো। পরে আমি টাকা দিতেছেন, আমি জানি না, হেরা তো জানে না আমার কাছে টাকা আছে, কিন্তু আমি এই বান্ডেল ছিল তো টাকার, ওই টাকাটা বাইর করে 100 টাকা নোট দিছি, দোকানদার আলা হেড দেখছে আমার টাকাটা। তো ওই দুইটা ছেলে আমার পকেট হাতে টাকা নিয়ে গেছে আর মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে নিছে। পরে আমি কি ভাই আমার তো টাকা পয়সা নেই, আমার কি দেবেন, আমি যাবো কিভাবে, কয় তোরে আমরা লঞ্চে উঠাই দেবো, 200 টাকা ওখান থেকে দিয়ে তারা চলে গেছে। তারপর ওখানে আমি চার দোকানদারে আসছি, আইসা এরকম এরকম ওই লোকের এরকম করছে, কবে আমি চিনি না, ওরা চেনে মূল্য দিয়ে জন্য বলছি। তা আমি একটু ওখানে চিল্লাপাল্লা করলাম, অনেক লোকজন জড়ো হইলো, জড়ো হওয়ার পর গিয়েছে আমার এরকম টাকা পয়সা নিয়ে গেছে, হ্যাঁ লোক দিয়েছে, হ্যাঁ বলতেছে না আমি নিনি, আমি কোন লোকে ডাক দিনে।
আচ্ছা,
পরে আসে আমি এক লোককে বললাম কি আমার যেরকম একটু লঞ্চে উঠাই দেন, পরে লঞ্চের দিকে সন্ধ্যা সাতটায় ছাড়বো, ওই যেটা আমি ডাল নামছি ওর সাইটে, পরে আমি লঞ্চ ওইটা আবার ঢাকা রিটার্ন আইসা পড়ি, আইসা এখন আমি যাবো কই, পরে আঙ্কেল এখানে চলে আসলাম।
আপনি এরকম ঘোরাঘুরি কেন করতেছেন?
আমার আব্বু আম্মু জানি খুঁজে পাই, এরা তো চলে গেছে, কিন্তু আমার আব্বু আম্মু বলছে বরিশাল, তাহলে বরিশাল গেলে হয়তো আমার আব্বু আম্মু পাবো, এটার জন্য আমি গিয়েছিলাম।
আচ্ছা,
কিন্তু বরিশাল তো কোন জায়গায় চিনি না, কোন জায়গায় যাবো আমরা খুঁজবো, কিন্তু আমার মানে মনের একটা আবেগে ওখানে আমি চলে গেছি। তো আমি আবার রিটার্ন ঢাকা আসি, ঢাকা এসে আঙ্কেলের কাছে আসি, আঙ্কেল এরকম এরকম ওখানে গিয়েছিলাম, পাগল হয়েছে, তারা বইলে জানি আমি কিছু, পাগল হয়েছে তুমি ওখানে গেছো কেন, তুমি কি চিনো বা তোমার আব্বু কোথায় আছে, তুমি কি জানো? আমি কই না সেটা তো আমি জানি না। কয় তাহলে তুমি গেছো কেন? আমি এরকম 25,000 টাকা আমি নিয়ে গেছি ওখানে, এরকম একটা দুটা পোলা পাতে ধরে রেখে দিছে। তো পরে আর আঙ্কেল কিছু বলে না, এখানে কয়েকদিন কাজ করো, কাজ করে দেখি আমি কি করতে পারি, আঙ্কেল আমাকে বললো। তো পরবর্তী আমি এখানে সোয়েটার আবার কিছুদিন কাজ করি, কাজ করার পরে কোম্পানিটা অফ হয়ে যায়, আমি চলে যাই গাবতলি, গাবতলি ভেরিভাই, তো ওখানে একটা নতুন ফ্যাক্টরি খুলছে, তাই ওখানে যদি আমি চলে যাই তাহলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা আগে করতে হবে। তো আমি এখান থেকে খোঁজ লাগাইলাম ওই আমার এই ফ্যাক্টরিতে লোক ছিল, আর বললো কি ওখানে নতুন একটা ফ্যাক্টরি করছে, আমরা যাই ওখানে মালিকের রুম দিব থাকতে, কোয়ার্টার দিব, আমরা যাই ওখানে কাজ করব। পরে ওর সাথে আমি চলে গেলাম গাবতলি, চলে গেলাম ওখানে গাবতলি, যা ওখানে চাকরিতে জয়েন নি, জয়েন হওয়ার পর চাকরি করি। তো একটা খালা আছে বোয়া, সে ভাত পাকাই তো আমাদের।
আচ্ছা,
দুই মাস থাকার পরে আমি খালারে বলি কি খালা তোমার কোনো ছেলে নেই? তার দুইটা ছেলে একটা মেয়ে, সে একটা ছিঁড়া কাপড় পরা মানে আমাদের মেসে ভাত পাকায়। তো আমি বলছি কি খালা তোমার কোনো ছেলে নেই? কয় আছে। কইতে ছিঁড়া কাপড় পরো কেন? এখন আমি যদি হ্যারেজ কাপড় দিতে যাই হয়তো আমার মেসের যে পোলা পাইতে সন্দেহ করতে, খারাপ একটা মন্তব্য করতে পারে, সে তো আমার মার বয়সী। তো আমি আবার বললাম কি দেখ ওর আসছে মতো, দেখ আমরা সবাই মিললা খালার একটা ইডি কাপড় দিই, যাতে তোরা শাড়ি থাক আমিও শাড়ি থাকি। তোরা বললো কি আচ্ছা আমরা তো কত টাকা কত মুই দিই, তাহলে খালার একটা শাড়ি দিই। তো ওর দিয়ে আমরা চারজন ছিলাম, এক রুমে 50 টাকা করে উড়াইলাম, আমি যে 600 টাকা দিয়ে তার একটা কাপড় কিনে দিলাম খালারে। আমি আরে মার মতো, মানে আমি কি মা, মানে মা কোন জায়গায় আছে এই জায়গায় আমি এরকম ই করি। হ্যাঁ বললো যে বাবা তুমি আমার কাপড় দিলে। আমি বললাম কি আমরা সবাই দিছি, আপনি আমার মায়ের মতো, সিরা কাপড় পরে কখনো এখানে আসবেন না, সুন্দর পরিবেশে থাকবেন। তো আমি তার একটা কাপড় দিই আর ওই 500 টাকা দিই, আর প্রতি মাসে আমার থেকে একটা করে কাপড় নেবেন, আপনি আমি মনে করবেন আমি আপনার ছেলে, ঠিক আছে? পরে কয় আচ্ছা বাবা, আর পান খাওয়ার জন্য প্রতিদিন 5 টাকা করে হেরামি দিতাম, পান খাইতো দিতাম। এরকম দিন চলতে থাকে, সেও আমার খুব আদর করে, ছেলের মতোই আদর করে, বাবা খাইছো নি? আবার একদিন আমার প্যান্ট শার্ট ধুয়ে দিছে, তা আমি আবার বলছি কি আপনি আমার মায়ের মতো আমার প্যান্ট শার্ট আপনি দোন কেন? কয় তুমি অফিসে গেছো ময়লা রেখে ধুয়ে দিছি। পরবর্তী ওখান থেকে আমি আবার চলে যাই, আন্টির বলে ওই কোম্পানি অফ হয়ে যায়, যখন শীতের সিজন আসে তখন অফ করে দেয়, ডাল সিজন করে দেওয়ার পরে আমি বলি কি খালাম্মা এন্তা তো আমরা চলে যাবো, আপনি ভালো থাকেন, ঠিক আছে আমার তো মোবাইল নাম্বার এটা দিয়ে গেলাম, যদি প্রয়োজন হয় তাহলে ফোন দেন। তারপর আমি চলে যাই নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ গুরু ভাষা ওখানে যায় কাজে লাগে, আজিজ যে ছেলেটা ও আমার সাথে যায়, ওই নারায়ণগঞ্জে থাকে।
আচ্ছা,
তো ওর কাছে যাই, উঠে ওঠার পরে আমার ঘটনাটা কেউ জানে না, আমি কোনো বন্ধু বান্ধব কাউকে বলতে পারি না, যাদের সাথে চলি কেউ জানে না যে আমার এরকমের ইয়া, সবাই জানে আমার বাপ মা আছে। যখন ঈদের ছুটি হয় তখন আমি কুয়াকাটা চলে যাই অথবা সিলের জাপলন চলে যাই, যে ওখানে ঈদের ছুটিটা কাটাই আসি, যাতে আমাকে কেউ বুঝতে না পারে যে না আমি এখানেই থাকি বা আমার বাপ মা নেই। সবাই জানে আমার বাপ মা আছে, ভাই সবাই মানে একটা ফ্যামিলি আছে আমার, কিন্তু আমি এটা কারো বলতে বুঝতে দিই না। তো আমি নারায়ণগঞ্জ যাই, নারায়ণগঞ্জ যে ওখানে সোয়েটার কাজে লাগি, লাগে আমি একা একা সবসময়, মানে ওখানে কারোর সাথে চলতাম না, একা যাইতাম অফিসে একা আসতাম। তো একটা বন্ধু আছে আজিজ, ও আমার ফলো করে, যে এরকম করে কেন আমরা সবাই এসে অফিসে একজনের সাথে আরেকজন সামনাসামনি মিশি কথা বলি, আর ও তো কারোর সাথে কথা বলে না, কাজ করে বাসায় যায় আর ভোরে 6টার দিক দিয়ে অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে 8টা বাজে গেট খুলে, কারণ কেন আমাকে কতদিন ফলো করছে। ফলো করার পর ও আমার জিজ্ঞাসা করে কয় আচ্ছা তোমার নাম কি? আমি আমার নাম মোহাম্মদ শফিকুল। কয় তোমাকে আমি অনেকদিন ধরে ফলো করছি যে তুমি কারোর সাথে মিশো না, তার তোমারে আমরাই আনছি, আমি তোমার ব্যাপারটা জানি না। আমি কই কি দেখ আমার ব্যাপারটা ওরকম কিছু না, আমি মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে বেশি মিলি না, একা থাকা আমার ভালো লাগে। ও আচ্ছা, তো এরকম একদিন দুদিন কথা বলার পর একদিন পিঠা নিছে, পিঠা নিয়ে আমার দিছে। তো আমি কই কি ভাই আমি পিঠা খাবো না, তেলের পিঠা। কয় খাও একটা সমস্যা কি খাও। পরে ওর থেকে ওর দিক ভাঙে নি আমি খাইছি, আমি কি কারো জিনিস খাই না, আজকে আমি প্রথম আপনার ডা খাইলাম। এরকম এক দুদিন চলতে চলতে ওরে আমি সবকিছু ভাঙে বললাম অন্য এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দেবো। তো এখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলাম ভোটার আইডি লাগবো, আমার তো ভোটার আইডি নেই, আমার কোনো মানে আমার কোনো ঠিকানাই নেই, তাহলে ভোটার আইডি হবে কোথেকে? তো আমি ওকে বললাম কি আজ আমার একটু ফুকার কর না, কি আমার তো বোর্ড আইডেন্টি কেন? আমি কই কি দেখ আমি তোকে সব খুলে বলবো, তুই কিন্তু কারো কাছে বলবি না, কারণ কি এটা মান সম্মান অথবা সবাই তো এক না, পাঁচ নাঙ্গুল সমান নয়, তো আমারে মজা করবো আমার নিয়ে, হয়তো আমি থাকতে পারবো না, রাগের ঠেলা কোনো জায়গায় শুইলা যাবো, এরকম কিছু করিস না। কয় না তুই বল সমস্যা নেই। পরে আমি সব বিস্তারিত খুইলা বললাম, বলার পরে বলল কি যে দেখ আজকে থেকে তুই আমার ভাই, তুই এত কষ্ট নিয়ে বুকে আছিস, তুই এটা শেয়ার করবি না মানুষের সাথে? আমি কার সাথে করবো? যার সাথে করবো সে যদি আরেকজনের বলে তার একজনের বলে দেয় তখন তো আমার বাঁচাই মুশকিল হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি তোর দেশে নিয়ে যাব, আমার দেশে তুই বড় আইডি করবি। এর আগে ভাই একটু পিছিয়ে রেখে গেছি, তো আমি একটা মেয়ে মানে একটা মেয়ে ওর ব্রিজের উপরে বসে আছি আমার বাসার সামনে, ওখান থেকে একটা মেয়ে যাইতেছে ঘরে স্কুলের ব্যাগ নিয়ে যাইতেছে। একদিন দেখছি, দেখে আমি খালি আজিসরে বলছি, আজিস মেয়েটাকে কয় আমি তোরে চিনি না কিন্তু এই পাড়ায় থাকে। পরে কয় এদিকে আসছোস কোন মেয়েলি ব্যাপারে কেছে? আমি কই তুই তো জানোস আমার ব্যাপারে, আমি কারোর সাথে মিলি নাই, মেয়েলি ব্যাপারে কি করবো? কয় কিন্তু তোর সাথে তো পুরো দিন থাকি নাই বা মিলি নেই, তাহলে সেটা বুঝতে পারতাম, এখন বুঝে তো এরকম কিছু করিস না। আমি কই না সমস্যা নেই, এরকম কিছু করবো না। তো ওইটা বললা ওইটা যে ব্রিজের সাইডে একটা সেলুন আছে, সেলুনে আমি বসতাম প্রতিদিন অফিস থেকে আইসি। ওই মেয়েটা গেল কোচিং থেকে যাইতো দশটার দিক দিয়ে, দশটার দিক দিয়ে গেলে আমি ওখানে বসে থাকতাম, সেলুনে এসে অফিস থেকে গেট পাস নিয়ে এসে ওখানে বসে থাকতাম। পরে এরকম অনেক কদিন বসে থাকার পর সেলুন আলা আমার সন্দেহ করছে, তো আমি আদিসরে বলি কি আদিস মেয়েটার নাম্বার একটু জিজ্ঞাসা করে আসবি? পরে কয় কি করবি? আমি কই দেখ না একটু কি বলে। এরকম একদিন দুদিন দেখার পরে বলে কি আপু আপনার সাথে একটু কথা বলতে পারি? মানে ওর নামটা জানলো, ওর নাম ফাতেমা আক্তারিনী। পরে এর আমার ওখানে চাকরি যে একটা ইন্টারভিউ দিছে, ওখানে ভোটার আইডি ছাড়া তো হবে না, মানে যে আমার সার্টিফিকেটটা লাগবেই। পরে আমি আজিজকে বলি কি আজিজ তাহলে আমার সার্টিফিকেটটা ভোটার আইডিটা ব্যবস্থা করনা ভাই, চল আমার দেশে চল। তো মেয়েটার জন্য প্রতিদিন যে অপেক্ষা করছি আর ও যে নামটা জানিয়েছে, নামটা জানানোর পরে আমরা দেশে চলে গেছি বন্ধুর দেশে। ওখানে আমি গেছি ওর দেশে, 5 কেজি আফেল নিয়ে গেছি, 5 কেজি মালটা নিয়ে গেছি। পরে যাই ওর বাড়িতে, উঠছে ওঠার পর ওর আব্বু অনেক ভালো, অনেক আমাকে অনেক আদর করছে। তো ওর একটা ছোট ভাই আছে বলে আমি মার্কেট করে দিছি, মানে আমাকে ছেলের মতো জানছে। বড় ইলিশ মাছ কিনে আনছে, রুই মাছ আমার আবার প্রিয় খুব রুই মাছ ছিল, রুই মাছ কিনে আনছে, আমার মানে অনেক আদর করছে। এক সপ্তাহের মতো ছিলাম, পরবর্তী সেলুনার কাছে ওই মেয়ে জিগায় যে আচ্ছা এখানে যে একটা ছেলে বসে থাকতো ওই ছেলেটা কোথায়? ওর কাছে আমার আবার নাম্বার ছিল, ও আমার ফোন দিছে এরকম এরকম তোর তো একটা মেয়ে খোঁজে। কোন মেয়ে খোঁজে? এরকম এরকম যে মেয়েটার কথা তোরা বলছিল ওই মেয়েটা খোঁজে। পরে আমরা তো কালকে ঢাকায় আসতেছি, ঢাকা আসলাম আয়েশা ওখানে ব্রাইডের ফটোকপি দিলাম, আমার চাকরি হলো, চাকরি হওয়ার পরে ওখানে চাকরি করতেছি মোটামুটি ভালোই, মানে 12 মাস ওখানে কাজ থাকে এই জন্য ওখানে জব নিছে। তো ওখানে চাকরি নেওয়ার পরে মেয়েরার সাথে কথা বলি, বসে আছি দেখে আসতেছে। পরে বলছি কাপুর কথা বলা যাবে কি? আমাকে কি খুঁজছিলে? কয় হ্যাঁ খুঁজছিলাম। আপনি কোথায় গেছিলেন? কয় আমি দেশের বাড়ি গেছিলাম। কয় ও আচ্ছা, আপনার যে এক বন্ধু আমার যে নাম জানলো সে আপনার কি লাগে? কই আমার বন্ধু হয় ওকে আমি পাঠাইছি। এরকম করতে করতে এক পর্যায়ে মেয়েটার আমার ভালো লাগে, আমি ওকে প্রস্তাব করি যে দেখো আমি তোমাকে লাভ করি। পরে এটা তো কোনোদিন সম্ভব না, কই কেন সম্ভব করে নেব। পরে এসে এরকম একদিন দুদিন করতে করতে পরে মেয়েটার বাসায় যায়। আমি নিজেই ভাবতেছি যে মেয়েটা যেহেতু আমাকে ডাকে, যে মানে এখন এরকম হয়েছে মেয়েটা দু একদিন পর পর আমার ওই সেলুনে যে খুঁজে ছেলেটা কো গেছে, ছেলেটা কো গেছে, এখন পর্যন্ত আমার নামই জানে না যে আমার নাম কি। পরবর্তী আমি সেলুনে আসছি, আসার পরে সন্ধ্যা দিকে দেখতেছো যাইতেছে পুরিনি। তো আমি আবার বলছি কি যে কোথায় যাচ্ছেন? কয় বাসায় যাচ্ছি। পরে আমার ডাক দিছে, ডাক দিয়ে কল কি হ্যাঁ আপনার কথা বলবো কি কি? আপনার নামটা একটু বলবেন। আমি নামটা বললাম, বলার পরে বলল আচ্ছা এই পর্যন্ত আপনার নামটাই যায়নি। কো আচ্ছা এখন তো জানলেন? কয় হ্যাঁ। পরে কয়ে আচ্ছা তাহলে আসি আপু। কয় আচ্ছা। এটা কয়ে আমি চলে গেছি। পরের দিনও ওই স্যার থেকে আমার নাম্বারটা নিছে, নাম্বার নিয়ে আমার ফোন দিছে আমি তো অফিসে। ওর আব্বু আবার ব্যাংকে জব করে, ওর আম্মু বাসায় থাকে, তার ওর আম্মু কোথায় যেন চলে গেছে। তো ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কোথায়? আমি বলতেছি আপু আমি তো অফিসে। পরে বলে কি আমার বাসার সামনে একটু আসবেন? আমি ভাবছি হয়তো কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা, বা কোনো টাকা পয়সা এরকম কিছু হেল্প চাইতে পারে। তো আমি আবার কি করছি ওই আজ্জার নাম্বার দিয়ে ভোটার আইডি করে কার্ড দিয়ে আমি সাথে সাথেই মানে ই করছি ব্যাংকে, কিন্তু ব্যাংকের কার্ড বেরোয় না, ওটা সময় লাগে বের হইতে। তো আমি এখন কি করবো? টাকাও রাখি নেই, আমার কাছে টাকাও নেই। পরে আমি আজ্জার করলাম কি আজ্জা তোর কাছে যে টাকাটা আছে আমার ওই টাকাটা দিয়ে 10,000 টাকা আমি ওর থেকে নিছি। টাকাটা ওর কাছে আমি রাখছিলাম, পরবর্তীকে 10,000 টাকা নিয়ে আমি টাকাটা নিয়ে 10টা দিয়ে গেট পাস নিয়ে চলে আসছি বাসার সামনে।
মেয়েটার নাম যেন কি ছিল?
মেয়েটার নাম এনি ছিল,
এনি। ওকে
তো মেয়েটা কি আপনার সম্পর্কে জানতো না তখনও কথাবার্তা হয়নি মেয়েটার সাথে?
না, ওরকম কোন একটা ভালো মন থেকে কথাবার্তা হয়নি, ও আমাকে শুধু ডাকছে এটাই বাসার সামনে। তো বাসার সামনে যে দাঁড়াইছি এখন আমার বাসার ভিতরে ঢুকতে ভয় লাগে যে আমি এরকম কারো বাসায় যাইনি আর ও ডাকবে কি নাকি হয়ে যায়, একটা মান সম্মানের ব্যাপার। তো আমি বলছি কি দেখো তুমি নিচে আসো, পরে বলতেছি যে আমি নিচে আসবো কেন, উপরে আসো, আমি কি তোমার রুম চিনি? পরে বলছে ও আচ্ছা আমি আসতেছি তুমি নিচে দাঁড়াও। নিচে দাঁড়াইছি, পরে আসছে, আসার পরে দোতলায় চলে গেছে ওর রুমে, গেছে ওর রুমে দেখলাম ভালোই। পরে যে ফ্রিজ খুলছি, ফ্রিজ খুলে দেখি পাকানো মাছ মানে ই হয়ে রয়েছে। পরে কে কি মাছ কয়? রুই মাছ কয়? আমার তো রুই মাছ খুব প্রিয়। পরে গরম করে দিছে খান? আমি কই না পাগল, আমি এমনিতেই বললাম। পরে কয় না একটু খান। পরে ও রুই মাছ গরম করে দিলাম, আমি করে ভাত খেলাম। প্রথম যে ভাত খাওয়ার পরে কয় আপনার কিসের জন্য ডাকছি জানেন? কিসের জন্য? আপনি আমার পিছিয়ে এরকম করেন, আমি কি আপনার কোনো দৃষ্টা বা কোনো সমস্যা করছি? আমি কয় না সেটার জন্য না, আপনি কিছু বলতে চান? আমি কয় না আমি এরকম কিছু বলতে চাই না, যদি মেয়ে হইতে তাহলে বুঝতাই আমি এটা বলতেছি। পরে কেন আমি কি মেয়ে না? পরে কয় হ্যাঁ তুমি তো মেয়েই। পরে কথা বললেই পরে কয় আমি জায়গা ভাই আমি অফিসে থেকে আসছি, তোমার অফিসে যাইতে হবে। কয় এত কাজ করে কি হবে এরকম আমাকে বলতেছে? আমি কই কো কাজ করলাম? আর তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না পাগল, আমার তোমার ভালো লাগছে, আমার বন্ধু দিয়ে তোমার নাম জিগেছি এটাই, এর বেশি কিছু না। হয়তো তুমি আমার ফ্রেন্ড যদি হইতে চাও তাহলে ফ্রেন্ড হিসাবে থাকতে পারো এটাই। পরে এটা বলে আমি চলে আসছি। পরে চলে আসছি, চলে আসার পরে তিন চার দিন পরে আমি দেখতেছি ব্রিজ দিব যাইতেছে, তাই আমি আবার একটা সিঙ্গারা কিনতে খাইতেছি ওখানে বৈশা বৈশা। পরে কি সিঙ্গারা খাবেন? পরে কয় হ্যাঁ রোডে বসে হাঁটতেছেন বাসায় নিয়ে যাবেন। আমি কই দেখেন বাসায় তো আপনার যে ইয়া ওরকম তো আমি নিয়ে যাইতে পারবো না, হয়তো আপনার আব্বু থাকে অথবা আমার আম্মু থাকে, আর আমি একটা ছেলে নিয়ে যাবো কি বলবে মানুষে? পরে কয় মানুষ কি দেখবে? আপনি যদি খাওয়ানোর মন থাকে তাহলে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবেন, সমস্যা কি? আমি বলছি আচ্ছা আপনি কবে যাবেন বলেন। পরে কয় আমার ফ্রাইডে যাবো, শুক্রবার দিনা। কে আচ্ছা সমস্যা নেই যাবো। আজ আজকে আমি বললাম কি রেস্টুরেন্টে যাবে চল। পরে শুক্রবার বের হইলাম, এই প্রথম ওর সাথে আমার কথা মানে মন থেকে একটা ইয়ে হয়। শুক্রবারের শুনে খাইতেছি ও খাবে স্যুপ। আমি কইছি আচ্ছা ঠিক আছে স্যুপের অর্ডার দাও। পরে ওরা কই কি খাবি তুই? ওই কয় আমি কিছুই খাবো না, আজ্জা কইতেছে আমি কিছুই খাবো না, ওই স্যুপ খাবে। আচ্ছা দিলাম অর্ডার। খাইতেছে মানে খাইতেছে কি লাড়তেছে লাড়তেছে কথা বলতেছে। এরকম করে কথা বলার পরে আমি বলতেছি কি আমাকে কিছু বলতে চান? আমি একটা জিনিস কি আমার মন থেকে আমি কিছু বলতে পারতেছি না, মানে শরম শরম লাগছে,
শরম লাগছে।
তো আমি বলি কি আসলে কি আমি একটা কথা বলবো, তোমাকে অনেক ভালো লাগে। কয় ভালো তো লাগে সবাই বলে, কিরকম ভালো লাগে, বন্ধু হিসাবে না অন্য কোনো হিসাবে? আমি বলি তুমি কোনটা হইতে চাও? কয় আমি তো কোনো ছেলের সাথে এই পর্যন্ত কথা বলি না, তুমি যেটা ভাইবা নাও। আমি কি আচ্ছা আমি বন্ধু হিসাবে ভাইবা নিলাম। এরকম বইলা পরের দিনকে খায়া হাসাহাসি মানে অনেক মজা হয়েছে। এরকম খায়া ঠায় বিল ঠেল দিয়ে ওখান থেকে চলে আসছি একটা রিক্সায় করে, সবার বাসা বেড়ে নামাই দিয়ে আমরা বাসায় গেছি গা। তো প্রতিদিন কন্টিনিউ এখন ওর সাথে আমার সাথে মানে দেখা হয় প্রতিদিন। এখন আমার এই দিক দিয়ে চাকরি যাবো গা, ওরকম যদি আমি প্রতিদিন গেট পাস চাই আমার তো দেব না গেট পাস। তো এরকম প্রতিদিন দেখা হইতেছে। তো একদিন আমাকে ফোন দিছে তুমি কোথায়? আমি কই আমি তো বাসায় আছি। ওর সাথে কন্টিনিউ কথা চলতেছে আমার। পরে কয় আচ্ছা কালকে আমার বাসায় এসো। আমি কি আচ্ছা। তো ওর বাসায় গেছি, ওর আম্মু ছিল না, ওর বাসায় যা বসছি বৈশা মানে অনেক কথা বললাম, তুমি কিভাবে চলছো, তোমার কোন জিনিসটা ভালো লাগে এরকম আর কি বলতেছি, কোন জিনিসটা পছন্দ তোমার, কালার কি ফেভারিট, এই জিনিসটা বলতেছি। দুই তিন ঘন্টা সময় চলে গেছে। পরে আমি চলে আসছি ওর বাসার থেকে। আসার পরে এখন কন্টিনিউ মানে আমার একটা জিনিস করে না দেখলে আমার ভালো লাগে না, মানে এরকম একটা ভিতরে ফিল হইতেছে। তো একদিন ও আমার বলতেছে কি কুচি নিয়ে যায় নাই, বলতেছে কি আমার ফুপুর বাসায় যাম। কে আচ্ছা সমস্যা নেই আমি যাবো। পরে গিয়েছি ওর ফুপুরে, বলছে কি আমার ফ্রেন্ড আসছে, ফুপুর তুমি বাইরে যাও। বাইরে গেছি ওর পাশে, আমি মানে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত বসেছি ওর পাশে, ও খাটের উপরে শুয়ে আছে, আমি এরকম বসে আছি, মানে কিরকম যেন একটা মায়া হয়ে গেছে ওর জন্য, বৈশাখ খালি কথা বলতেছি। ওই দিনকে আমি ফার্স্ট ওর হাত ধরি, হাত ধরে মেয়ে মানুষের খুব ভয় পাই এবং লজ্জা হয়, আমি নিচে বসে কথা বলি। তারপর এত লজ্জা হইলে কি হবে? পরে হাতটা ধরছি, ধরে উঠাইয়া আমরা বেরোয় চলে গেছি একটা দিক দিয়ে, এই হাত ধরে চলে গেছে। এটা আবার দেখছে একজনে, দেখা ওর আম্মুরে বলছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। বারবারই আপনাদেরকে রিকোয়েস্ট করেছি অনুষ্ঠানের শুরুতেই যে আজকের শেষের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত। ঠিক রাত ১২টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। ইন দ্য মিন টাইম আপনি যদি আমার ফেসবুকে কানেক্টেড থাকেন তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন প্লিজ।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 89, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
রাত ১২টার পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। শফিকুল আছে আজকে তার জীবন গল্প নিয়ে এবং আমিও কিছু কথা নিয়ে আপনার সঙ্গে থাকতে চাই, বিশেষ করে আমার কিছু কথা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফ্যান্স বা লিসনার্স সবার জন্য। আমি কথা না বাড়িয়ে আবার শফিকুলের কাছে ফিরছি যেখানটায় ছিলাম। হ্যাঁ বলেন, তারপর
এই হাত ধরে চলে গেছে, এটা আবার দেখছে একজনে, দেখা ওর আম্মুরে বলছে এরকম এরকম যে আপনার মেয়ে কোচিং এ যে একটা ছেলের সাথে এরকম হাত ধরে দেখলাম আসলো। পরে ওর আম্মু বলছে যে এরকম এনি সত্য, পরে বলছে আম্মু এরকম কিছুই না। তাই আম্মুর কাছে ও এরকম দুই তিনবার না বলছে, না বলার পরে একবার দেখছে ওর আম্মুই দেখছে, দেখতেছে ফার্মেসির দোকানে ওর আম্মু দাঁড়াই আছে আর আমরা গুলি দিয়ে বেরোইতেছি দুজনে কথা বলতে বলতে। পরে আমার ডাক দিছে, এদিকে এসো, তোমার নাম কি?
মা ডাক দিল আপনাকে?
হ্যাঁ ওর মা ডাক দিল। তো ডাক দিলাম তো আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম আন্টিজি বলেন। পরে তোমার নাম কি? আমি বলছি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। তুমি থাকো? কো আমি এই কলোনিতে থাকি। কি করো? আমি কই সোয়েটার জব করি। ক তুমি ওকে চেনো? আমি কই এই এমনিতে একটু ফ্রেন্ডশিপ করছি, কদিন ধরে চিনি। ক আচ্ছা যাও ভালো থেকো। এটা বলে আমি জানি না যে ওর মা, আমি এটা বলি চলে গেছি গা,
ঠিক
আছে, কিন্তু আমার ভিতরে একটা ফিল হয়েছে তোর কোন আত্মীয় হবে। তোর আম্মু এটা আমার ই হয় নাই। তো আমি চলে গেছি বাসায়, বাসায় গেছি তো আমার ফোন দিছে এরকম এরকম, আর ওটা আমার আম্মু ছিল তোমার জিজ্ঞাসা করছে। পরে কই আমার আগে বলবা না, আমি কি জানি? আগে বলবো কেমন, দেখাই তুইল সামনাসামনি কিভাবে বলবো? কই আচ্ছা। তাই পরে ওরে বলে যে তুই সিলেটারে চিনিস কিভাবে, এই সে অনেক কিছু বললো, অন্য কিছু হয়েছে নি, আমাদের বাস্তবতা আমার এরকম কোন ই হয় নাই, আমি ঘুরতে মানে এখান থেকে এই বাসা আরেকদিন টুরিস্টে গেছিলাম। তো বলার পরে বললো কি আম্মু এরকম এরকম তোমাকে ডাকছে বাসায় 15 দিন পরে। তো বাসায় যাই, বাসায় যা বলে তোমার বাসা কে কে আছে আমাকে জিজ্ঞেস করে। তো আমি বলি কি আন্টি আমার বাসায় যে যে আছে সেটা তো আমি বলতে পারবো না, কেন আমি কোন অন্যায় করেছি? কয় অন্যায় করো নাই ঠিক আছে, কিন্তু তুমি আমার মেয়ের সাথে দেখলাম হারতেছো, এটা বন্ধু হিসেবে হারছো, অন্য কিছু না আন্টি। কয় অন্য যেন কিছু আর হয় না। কই না আন্টি,
এটা উনি বলছে যে অন্য যেন কিছু না হয়। ওকে আচ্ছা,
আন্টি বলছে যে অন্য যেন কিছু আর না হয়। আমি কি আচ্ছা সমস্যা নেই, অন্য কিছু হবে না। তো এরকম প্রায় আরো এক বছর চলে যায় সামনে, আমাদের এরকম কন্টিনিউ চলতে থাকে, কথা চলতে থাকে। এক পর্যায়ে কি ওরে বিয়ে দেবো ওর আম্মু, আমার ব্যাপারটা তো মোটেও জানে না। তো আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার আম্মু তোমাকে বিয়ে দেবো। তো ওদিনকার 25 মিনিট ওর সাথে কথা বলি, আমি বলি কি দেখো তোমার আম্মুর সাথে আমি সরাসরি কথা বলতে চাই। পরে আচ্ছা আসো। পরে আমি আজ শ্রেণী গেছি আসছি, এরকম এরকম ওর আম্মু তোরে বিয়ে দেবে, দেখ আমরা কি করতে পারি। আমি যদি তোকে বিয়ে করি তাহলে ওরে আমি রাখবো কোথায়? আমার তো ওরকম কোন অ্যাড্রেস নাই, অথবা আমার গার্জিয়ান নাই যে আমার গার্জিয়ান যাবে, আর ওরকম পরিবারের মেয়ে আমার কখনো দেবেও না, এটা আমি ই করছি। পরে কয় কি দেখ গার্জিয়ান থাকলে একটা ব্যবস্থা করা যেত, কিন্তু চল আমরা যে বুঝাই বলি যে আন্টিকে, যে আন্টি এরকম এরকম ওরা তো দুজন লাভ করে, দেখেন কি হয়। পরে যা গেছি আন্টির সাথে যা কথা বলছি, পরে আন্টি বলতেছে তোমার আব্বু মোরে ফোন দাও। আমি কই আন্টি আমার আব্বু মোরে ফোন দেবো কি করতে? আপনি যেটা বলার, আমি গেডিডেন স্মৃতি বলতেছি, আপনি যেটা বলার আমাকেই বলেন। পরে তোমাকে কি বলবো? আমি বলছি তোমার আব্বু মোকে ফোন দাও। আমি বলছি আমার আব্বু আম্মু নেই। পরে নেই মানে? আমি কই নেই, নেই মানে নেই তো। পরে কয় আচ্ছা। পরে ওরা ডাক দিছে, এদিকে তুই জানোস ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি? কয় না আম্মু জানি না, আমি ছেলেটা জানি ভালো। ছেলেটা ভালো হইলে আমি আবার কোন স্মোকিং বা কোনো কিছু কোন আড্ডা মাড্ডার কাছে নাই, স্মোকিং কাছে নাই। তো বলে কি আমি ছেলেটা ভালো? কয় ভালো দেখলেই হলো, মানুষের সমাজ সেই লাগে না। আমি কি আমি কি সমাজের বাইরে আনটি? এটা কেমন কথা বলেন? আমি যদি সমাজের বাইরে হইতাম আজকে আমি এখানে থাকতাম না, আমি অন্য জায়গায় চলে যেতাম, এরকম একটা কথা বললাম আন্টিকে। পরে কয় দেখো বাবা তোমার ওরকম কিছু বলিনি। কই তাহলে এরকম কথা বলেন কেন? পরে এই কথা বলার পরে কয় আচ্ছা তুমি পরে আসো, তোমার সাথে পরে কথা হবে, এখন ওর সাথে কথা বলি।
আচ্ছা
এনির সাথে কি কথা বলছে সেটা আমার পরে শেয়ার করে নাই, এমনিতেই খালি বলছে যে দেখো তুমি যেরকম এ থেকো ভালো থেকো, এটা আমার বললো।
কে বললো এটা?
এনি,
এনি এসে আপনাকে কথা আমাকে এই কথা। সেই সময়টা থেকে এনির সাথে আপনার সম্পর্ক হয়ে গিয়েছে এরকম কিছু?
মানে এই যে কথা এই টুকটা চলতেছে,
মানে দুজন যে দুজনকে ভালো লাগে বা ভালোবাসেন থেকে জানিয়েছেন ওই সময়টাতে?
না না না, এখনো জানা হয় নাই।
এবং আপনার ফ্যামিলির অবস্থা কি, এনির মা কি জানতো?
না না না,
কিছুই জানতো
জানতো না। আবার এনিও জানতো না কিছুই, খালি জাস্ট ফ্রেন্ড।
আচ্ছা,
তো আমি আবার এনিকে বলছি কি দেখো তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারো তাহলে সমস্যা কি? আমি তো এরকম না যে তোমাকে ই করি, বন্ধু হিসাবে জাস্ট, কিন্তু আমি ভিতরে ভিতরে আমার ভালো লাগে গেছে, ওটা আমি ওকে বলতে পারিনি। তো এরকম ও আমাকে আইসা বলে কি দেখো তুমি আমার সাথে দেখা করো না, কথা বলো না। আমি আচ্ছা সমস্যা নেই, আমি তো তোমার কোনো সমস্যা করি নাই, সমস্যা নেই, হ্যাঁ আমি ডিউটি করতেছি সুন্দর মতো। তো হঠাৎ করে আমি আজ জানতে এসে যাবো, আমার বাপমার কথা মনে পড়ছে, আমি ওদের বাড়ি যাবো, আজিজের বাড়ি যাবো। তোর বাড়ি গেলাম, বাড়ি যা 3-4 দিন ছিলাম, তো আমাকে আর দেখে না। পরবর্তী আমাকে ফোন দিছে, কয় আমাকে আগে বলতো আপনি, এখন এই প্রথম তুমি বলে। কয় তুমি কোথায়? আমি কই কি আমি তো দেশে আসছি বেড়াইতে। কয় আচ্ছা তুমি কি আজকে ঢাকা আসতে পারবো? আমি আজকে তো আসতে পারবো না, আমার একটু লেট হবে। কয় কেন? কই ফ্রেশি ডাল সিজন পড়ছে এই জন্য। আচ্ছা সমস্যা নেই, তোমার যদি আমি আবার বলতেছি আমি কি তুমি করে বলতে পারি? হ্যাঁ বলো, 2-3 দিন পরে আসতে পারবো, আর তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলো। তো বলো কি না এরকম কোনো প্রবলেম নাই, তুমি আসো। তো আমি 2-3 দিন পরে আসছি, বিষয়গুলো কি হয়েছে, কয় রকম রকম আসলে কি তোমাকে ছাড়া আমার ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। পরে আমি কইলাম কি চলো আমরা ঘুরতে যাই। কই কোথায়? চলো যে কোনো এক জায়গায় ঘুরতে যাই। বলে বাসা থেকে কিভাবে ছুটি নেবো? কই দেখো ছুটি নিতে পারো তাহলে চলো। আচ্ছা সমস্যা নেই, আমি টিউশনের কথা খাই বেরোবো এক বান্ধবী নিয়ে। আমার বাসা থেকে কথা বইলা বের হইলো, আমরা একটা অটো রিক্সা নিলাম, ইয়া উঠাই দিলাম, রিক্সার উঠাই দিয়ে আমরা চলে গেলাম। আমি আজিজ নিলাম, আমার একটা বান্ধবী নিলাম, আমরা চারজন চলে গেলাম রিক্সা নিয়ে। চলে যাওয়ার পরে ওখান বিষয়ে অনেক কথা বললাম। ও বলল কি যে আসলে আমি কি বলবো, পরে আমি ঠাস করে বলছি আমি যদি তোমাকে পছন্দ করি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই করবো। সত্যি? হ্যাঁ। পরে আমি কইলাম আমি তোমাকে ভালোবাসি, প্রথম দেখাই ভালোবাসছি কিন্তু আমি বলতে পারিনি তোমাকে, আমি জানতাম তুমি এরকম একটা কিছু করবে। পরে বলার পরে
জানিয়ে দিলেন যে
হ্যাঁ আমি ওকে ভালোবাসি, পরবর্তী ওকে কি আমারও তোমার ভালো লাগে কিন্তু আমি বলতে পারিনি। আমাকে বলতেছে তুমি ছেলে তুমি আগে বলবে, আমি কই সেটা তো আমি কখনো কোনোদিন করিনি, কিভাবে বুঝবো? তো ওই দিনকে আমি কথাবার্তা বললাম, কথা বললে আমরা চারজন চলে আসলাম আবার। তাই আবার কন্টিনিউ আমাদের এখন অন্যরকম, আগে ছিল একটা বন্ধু ফ্রেন্ডশিপ, এখন অন্যরকম হয়ে গেছে। তো এখন আমরা গার্লফ্রেন্ড হিসাবে আমি দেখা করি, এখানে আসো ওখানে আসো। আর আমি মার্কেটে নিয়ে গেছি, মার্কেটে নিয়ে যাওয়া 6,000 টাকা গাড়া ছুট কিনে দিয়েছি, মানে এরকম আমি চলতেছি আর কি। এখন এরকম এক পর্যায়ে চলে গেছি যে আমাদের বিয়ে করবো, ওরে স্যার আমি বাঁচবো না। আমাদের ফিজিক্যালি কোনো রিলেশন হয় নাই কিন্তু এরকম একটা জিনিস হয়েছে কি ওরে স্যার আমি বাঁচবো না,
ফিল্টার এরকম হয়ে গেছে যে ওকে ওকে আপনি অনেক বেশি ভালোবেসে ফেলেছেন এরকম।
হ্যাঁ, ওর প্রতি আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তো পরবর্তী ওকে আমি বলি কি আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? অবশ্যই করবো, করবো না কেন? আর কিছুদিন যাও আমি লেখাপড়া করি তারপরে সে না, এখনই কি হবে? আমি ইন্টারভিউটা করি তারপরে, আচ্ছা সমস্যা নেই তুমি করো। পরে এরকম আমাদের দিন চলতে থাকে, হঠাৎ একদিন আমার ফোন দিয়ে বলে কি আমার বাসার সামনে আসতে পারবো? হ্যাঁ অবশ্যই আসতে পারবো, পারবো না কেন? রাত্রে ফোন দিয়েছে 9টার দিকে, গিয়েছি ওর বাসার সামনে, যাইয়া ওর আম্মু আসছে, তুমি আমার মেয়ের সাথে কোনো কথা বলো? আমি কি আনতে আমি ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। দেখতে আমি আবার সবসময় পরিষ্কার থাকতাম ভাইয়া, ভালো প্যান্ট শার্ট, মানে এটা আমার ভালো লাগতো আমি শুরুর থেকেই। তো বললো কি তোমাকে তো দেখতে মনে হয় মোটামুটি ভদ্রগাড়ির ছেলে, তোমার গার্জিয়ান আসতে বলো। আবার সেই গার্জিয়ান, তখন আমি ওখান থেকে আইসা আমার ভালোবাসার মনে ভিতরে আছে কিন্তু আমার এখন মন আরো খারাপ হয়ে গেছে যে আমার বাপ মা কোথায় পাবো? আমি আমার বাপ মা পাবো কই? খালি বাপ মা বাপ মা বাপ মা করতেছে আমার গার্জিয়ান বলতেছে। পরে আমি এনে ডাক দিই, ডাক দিয়ে সব ঘটনা খুলে বলি যে এরকম এরকম আমার তো কেউ নেই। তুমি আমাকে আগে বলো না কেন? আমি তো বলতে পারি নাই, বললে তো তোমার সাথে আমার এটা হতো না, তুমি তো আগেই পিছিয়ে দিতে, এখন আমি কি করবো? যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন আর কি করবে? পরবর্তী এটা বলার পরে আর কোনো কথা বলে নাই, ও চুপ করে মানে ঘেরিটা নিস্মিতে চোখ দিয়ে পানি পড়তেছে, বাসায় চলে গেছে। বাসায় চলে যা বলতেছে তুমি আমার কোনোদিন আর চেহারা দেখবে না, একথাও বললো। এনি বললো পরে আমি কেন কি হয়েছে? কয় না এমনিতে তুমি আমার কোনো চেহারা দেখো না। আমার সমস্যা হয়েছে যে আমি সব কথা খুললে বলছি আমার কেউ নেই মেয়ে তিম, এই জন্য হয়তো ওর প্রবলেমটা হয়ে গেছে যে ওর সমাজে বা ওর আত্মীয় স্বজনটা কি বলবে এরকম একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলতেছে ওর। পরবর্তী বাসায় যাবার রামুরে বলছে যে এরকম কেউ নেই, এরকম এরকম ওরে আমি বিয়ে করবো, আমাকে কথা বলতেছে। কয় কি করে? কয় সোটায় জব করে, কয় টাকা বেতন পাকা? এরকম ওর আব্বু শুনে তো আরো রাগারাগি, ওর আব্বু আমার নামে মামলা দিছে, মায়েরও হয়রানি করতেছে, মানে একটা ইয়ার মামলা দিছে। পরবর্তী ওর মায়ের সাক্ষী নিছে, পরে কারণ এরকম কিছুই না। পরে আমি থানায় যে হাজিরা দিয়েছি এরকম এরকম, পরে ওটা তারাই মিট করে নিছে। আমি বলছি যে দেখেন আঙ্কেল, আমি তো ওরকমের ছেলে না যে আপনার মেয়ের ডিস্টার্ব করবার কিছু, বা আপনি যদি আমার পুলিশ দিয়ে ধরাই দেন, আমি আমার তো এরকম কেউ নেই, আমি আজীবন জেলেই থাকবো, তা আমার জীবনটা নষ্ট করে লাভ আছে? পরে আমি এনিকে বলি কি এনি তুমি আমার ভুলে যাও। পরে বোকা কি দেখো এটা তো কোনোদিন সম্ভব না, প্রয়োজনে আমি সুইসাইড করবো। এই কথা বলার পরে আমি ওখান থেকে চলে আসি, চলে আসার পরে ওর 3 মাস পরে ওর বিয়ে হয়ে যায়। ওর বিয়ে হয়ে যাওয়া আমাকে খবর দেয় আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন তুমি কি করবো আমাকে নিবা? আমি বলছি কি দেখো আমি তোমাকে নিতাম, এখান থেকে দুজনে পালাই বিয়ে করতে পারি, কিন্তু আমার সমাজটা কো, আমার তো কোনো জায়গায় স্থায়ী নেই, আমি তোমাকে নিয়ে রাখবো কই? আর আমি তোমাকে কি খাওয়াবো? আমি যে কটাকা বেতন পাই তো তোমার চলাফেরাই হইতেছে না, তারপরে তোমাকে আমি কি করব? আর আমার যে জন্ম দিছে সেই বাবা মাই আমার ঠিক রাখতে পারেনি, আমি যে তোমার বিয়ে করে আমার যে একটা সন্তান হবে তার যে আমি লালন পালন সুন্দর মতো করবো সেটা না করতে পারলে আমার মতো জীবনটা নষ্ট হবে, তাহলে দরকার কি? আমার এটা কোনোদিন সম্ভব হবে না। তোমার আব্বু আম্মু ঠিকই বলছে তুমি বিয়ে করে ফেলো, আমাকে ভুলে যাও। পরে কথা বইলা পরে ও কয় না, পরে মেয়েটা বাসায় যে স্যাবলন খেয়েছে, স্যাবলন খেয়েছে, পরে আমি শুনতে পারি যে স্যাবলন খেয়েছে। পরে মেডিকেল দেখতে গেছি, দেখতে যা দেখতেছি যে ও স্যাবলন খেয়েছে। পরে ওর বাবা মা কয় তোমার জন্য এটা হয়েছে। আমি কিন্তু আমি কি করছি, আমি তোর না বলে দিছি, আমি তোকে বলিনি যে পালাই বিয়ে করবো, যদি পালাই বিয়ে করতাম তাহলে তোকে নিয়ে আমি চলে যেতাম, তাহলে তো আপনি আটকাইতে পারতেন না। এটা বললে ওর সাথে ওর চক্ষু দিয়ে পানি পড়তেছে আর কথা বলতে পারে নাই। পরে আমি দেখা চুইলার চারটা জুস দিয়ে এসেছিলাম, জুসটা খাওয়ায় নাই। পরে চলে আসছি, পরে ওর আব্বু আম্মু বলতেছে, মানে এটা আমি পরবর্তী কি শুনতে পারি যে ছেলেটা ভালো কিন্তু ছেলেটা গাছ জানলে দিতে পারতাম, পরে ওর আম্মু বলে ছেলের তো কেউ নেই এরকম এরকম। পরে ওখান থেকে আমি চলে আসি, পরে ওর ভালো হয়, ভালো হওয়ার পরে আমি দেখতে যাই, দেখতে যাই ওরে আমি একটা চেন দিই, ও আমার একটা হীরার আংটি দেয়, আংটি না আমার এখনো আছে,
হীরার আংটি দেয়।
হ্যাঁ, হীরার আংটি দেয়। আমি ওকে একটা চেন দিই, তো বলতেছে দেখো এটা
যদি আপনি আপনি যে পয়সা রোজগার করতেন তাতে এরকম চেন বা একটা এরকম
সোয়েটার প্রতি মাসে আমি 10,000-11,000 টাকা এটা পাইতামই। দেখাচ্ছে আমার স্টপটা, আমি তো কোনো বন্ধু বান্ধব বা কোনো কারোর নেশা বা কারোর সাথে মিশতাম না। দেখা যাচ্ছে আমার খরচা 3,000-4,000 টাকা হইতো, উর্দে গেলে আমার 4,000 টাকাই হইতো, এর বেশি হইতো না। আমার 6,000 টাকা থাকতো, এই টাকাটা আমি জমাইতাম। আর প্রতি মাসে 1,500 টাকা আমি যে শীত বস্তু আসলে কমলাপুর স্টেশনে চলে যেতাম। দেখা গেছে আমরা বন্ধু বান্ধব মিলা 50টা কম্বল কিনতাম, কিনা ওখানে আমরা বিতরণ করতাম। এটা আমাদের প্রতি বছর একটা টার্গেট থাকে যে প্রতি বছর আমার কিছু কম্বল কিনে গরিবদের দিব, এটা আমাদের টার্গেট থাকে। আর আমার এমনি কি মানে স্বর্ণের জিনিসটা আমার ভালো লাগতো, তাই আমি এই জন্য একটা চেন দিছি, আমাকে একটা হীরার আংটি দেয়। হিরাঙ্গটি দেওয়ার পরে ওখান থেকে আমাদের মানে শেষই হয়ে যায়। তো ওখান থেকে আমি চলে আসি, আসার পরে বাসায় এসে অনেক কি করি যে আজিজ আমার একটা গার্লফ্রেন্ড ছিল সেও চলে গেল, এখন আমার কি হবে। পরে কয় দেখ উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে, ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর ওর একটা ছেলে হয়, ছেলেটা দেখতে গেছি, দেখতে যে আমি আবার ওই সেনটাই আমি আবার ওর ছেলেরে দিই, ওর বাসায় যা। ওর আব্বাম্মু সবাই জানে, ওর আব্বাম্মু এখন মানে ওই সময় এরকম একটা ছিল, বিয়ে হওয়ার পরে বুঝতে পারছে যে আমি ছেলেটা কেমন। অনেক মানে এলাকার লোকজন বলছে ছেলেটা তো অনেক ভালো, ছেলেটা কারোর সাথে মিলে না, ছেলেটা কোনো গ্যাঞ্জামে নাই, এরকম প্রশংসা করছে অনেকে। কিন্তু আমার কর্ম নাই, আমার প্যারেন্টস নাই, আমাকে দেবে কিভাবে, এটা ওর আব্বাম্মু ভাবছে। তো মেয়েটার বিয়ে দেওয়ার পর একটা ছেলে, আমি ছেলেটা দেখতে যাই, একটা ওই সেন্টটা দিয়ে আসি, পরে ওই সেন্টটাই ও আমার রিটার্ন দেয়। পরবর্তী আমি ভাবলাম যে এটা তো ওর চিহ্ন, তাহলে আমি এটা দেবো কেন, ঠিক আছে আমি তাহলে একটা কিনা দিই। তাহলে আমি আসছি, আইসা কই কি আমি 10,000 টাকায় কি একটা চিহ্ন কিনা দেবো। পরে ওকে কি না তোমার চেন মেন কিছু দেওয়ার দরকার নাই গা। পরে আমি রাগ করে আমি কই ওই সেন্টাই, আমি কই কি এই সেন্টাই না, আমি এই সেন্টটা কিনে আনছি, এটা ওরে বলছি, ওই সেন্টটা আমি ওরে ওর ছেলেরে দিয়ে আসছি। দেশে ওই যে দিয়ে আসছি ওই শেষ দেখা, আর এখনো যায়নি। তো এটি হওয়ার পরে পরবর্তী আমরা চলে আসি, চলে আসার পরে পরে আসার পরে এখন আমার আব্বাম্মু লাগবে, আমার আব্বাম্মু ছাড়া আমার হইতেছেই না। পরে আজাদের দেশে গেলাম, দেশে যাওয়ার পরে বললাম এরকম এরকম আজিজ এখন আমি কি করবো, আমার বাপ মা নাই, আমি কাজ চাকরি করে কি করবো, এত মানে যে টাকাই কামাই আমি জমাইয়া মানে একটা ই করবো, বিজনেস করবো, কি বিজনেস করবো, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি। পরে আমি এপিএম শুনতাম, শুই না আমি, দেখা গেছে যে মানে মনের ভিতরে একটা লাগলে আমি এখানে আসতাম, এখানে আসে তার নাম্বার নিয়ে যেতাম, তার সাথে কথা বলতাম, যদি পারতাম তারে 2,000-1,000-5,000 যেটুকু আমি সমর্থ পুলে আমি দিতাম। তো পরবর্তী আমি দেখা গেছে যে এরকম করতে করতে এক পর্যায়ে আমি কই আমি বাপ মা ছাড়া আমি বাঁচবই না, আমার বাপ মা লাগবেই। তো আজিজ বলে আজিজ কয় চল আমাদের দেশে, ওদের বাড়ি আমি 6 মাসের মতো,
তখনও বাবা মা খুঁজে পাননি,
না না বাবা মা খুঁজে পাইনি। তারপরে হলো গিয়া এবিসি রেডিও যে এরকম শুনতে শুনতে যে কিরণ আছে না, তার গল্পটা আমি শুনলাম।
কিরণ বলতে এটা কততম এপিসোড ছিল মনে করতে পারবে?
হ্যাঁ মনে পড়তে পারো, এপিসোডের কথা মনে পড়বো না, তারিখটার কথা মনে করতে পারো, 26 মার্চ 2014।
26 মার্চ 2014 সালে কিরণ নামের একটা গল্প প্রচার হয়েছিল, সেখানে আপনি এই এপিসোডটা শুনলেন। প্রিয় শ্রোতা, এটাই হচ্ছে আমাদের হ্যালো ইট 920 আজকের গল্প, যে একটা অনুষ্ঠান কতটা শক্তিশালী হতে পারে। কিরণের গল্পটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি খুব ছোট্ট করে একটু বলতে চাই। আমি জানি কিরণ এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, এবং উনি বেসিক্যালি পাকিস্তানের একজন জন্ম নেয়া বা ওই সব আমি যতটুকু মনে পড়ে আমার, যে ওইখানে বড় হওয়া, ওইখানে লাইফ কাটানো এরকম একজন মেয়ে, যিনি বাংলা ভাষায় কিছুটা কথা বলতে পারেন, এবং উনি একজন বাঙালিকে বিয়ে করেছিলেন মোস্ট প্রবাবলি। আপনি পুরো গল্পটা শুনেছেন, আপনার মনে আছে। বাংলাদেশে এসে তিনি মারাত্মকভাবে বিপদে পড়েছেন, দেশে ফেরত যাওয়ার জন্য উনি আমাদের এই অনুষ্ঠানে এসে কান্নাকাটি করেছিলেন। অদ্ভুত একটা জীবনের গল্প, এবং এই জীবন গল্প প্রচার হওয়ার পরে ওর জীবনে ভয়ানক একটা পরিবর্তন ঘটে গেছে। আমরা বলি যে এই অনুষ্ঠানগুলো কতটা শক্তিশালী সেটা আমরা দেখাবো, এবং একই সাথে আপনাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানটি আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে একটা অন্যরকম আবেদনের জায়গা, সেটা নিয়ে আমি একবার অনুষ্ঠান শেষে বলবো। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি মাত্র 5 মিনিটের।
Close up presents Hello 8920 Close up presents Hello 8920 Close up The closer the better
আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজি কিপ্টিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং কথা না বাড়িয়ে আমি আবারও ফিরছি আমাদের যিনি গেস্ট রয়েছেন আজকে, শফিকুল, তার কাছে। হ্যাঁ, আপনি যেখানে ছিলেন যে আপনি হ্যালো 8920 একটা স্পেশাল এপিসোড ছিল সেটা, এবং আপনি কিরণ নামের একজন ভদ্রমহিলা যিনি মূলত পাকিস্তানি, তিনি বাংলাদেশে এসেছিলেন কোন একজন বাংলাদেশিকে বিয়ে করে, আমি যদি ভুল না করে থাকি গল্পের ব্যাপারটা ছিল এরকম, বাংলাদেশে এসে তিনি বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, এবং তিনি আমাদের এই অনুষ্ঠানে এসে কান্নাকাটি করছিলেন যে তিনি তার নিজ ভূমি মানে পাকিস্তানে ফিরে যেতে চান। হ্যাঁ, এইরকম একটা গল্প, এবং তিনি যদ্দূর জানেন যে তার জন্ম ছিল আসলে বাংলাদেশে, বা এরকম কোন একটা SM-81 কোনো কিছু হয়েছিল যে কারণে তাকে যুদ্ধ শিশু বা কিছু একটা, আমার এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট ভদ্রমহিলার ফেসটা আমার কিছুটা হলেও মনে আছে। ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রয়োজনে কানেক্ট করবো ফোনে। ওকে, যাই হোক, আপনি যেটা বলছিলেন তার আগে বোধ হয় আপনি পিছনে ফিরে যেতে চান, আপনি যেটা বলছিলেন বিরতির সময়। হ্যাঁ বলুন কি।
তো এর আগে হয়েছিল কি, আমি ওই একটা প্রতিবন্ধী মেয়েটা বের হওয়ার পর একটা প্রতিবন্ধী মেয়েকে আমি মানে ওরে আমি এক হিসাবে মার্কেট অথবা টুকটাক কিছু কিনে দিতাম, ঠিক আছে, মানে আমাদের এলাকারই ছিল, হুইলচেয়ারে ঘুরেই করতো আর পড়ালেখাও করতো, নাইনও পড়তো। তো ও যে আমাকে ভালোবাসে সেটা আমি জানি না, আমি ওকে মানে ছোট বোনের মতো আর কি আদর করতাম। পরবর্তীতে আমি শুনি কি যে আজিজকে বলে কি ওকে আমার ভালো লাগছে, তো আমি তো আর সেটা বুঝতে পারি না। পরবর্তী এরকম করতে করতে আমি বলছি কি, দেখো তুমি তো এখনো ছোট, লেখাপড়া করো, তারপরে ছোট হলে কি মানে আমাদের একটা সেম বয়সে, মানে আমি এরকম করে বলছি যে তুমি তো এখনো ছোট, তুমি লেখাপড়া করো আর তোমার যেটা দরকার আমাকে বলবো, আমি তোমাকে দিব। পরে আজিজকে বলে কি ওরে আমার পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করবো। পরবর্তী আমি এটা বুঝতে পারি না, ও মারা যায় কিছুদিন পরে। মারা যাওয়ার পরে মানে আমার খুবই খারাপ লাগে। পরে আমি সেই থেকে একটা এনেছি যে আমি যদি বিয়ে করি, যেটা সত্য কথা ভাইয়া, জানি না সে কেমন হবে, কিন্তু আমার ওই থেকে আমি একটা নিজের জীবনে একটা এনেছি যে আমি যদি জীবনে কখনো বিয়ে করি তাহলে প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে করি।
ওইরকম একটা ঘটনার ভিতর থেকে আপনার ভিতরে এই
ফিলটা আসছে। তো আমি প্রথমে এফএম শুনি, এফএম শোনার পরে আমি কিরণ হাজারের গল্পটা শোনার পরে আমি তার সাথে যোগাযোগ করি। প্রথমে আমি এটা শুনি, কিরণের গল্পটা শুনি, শুনে আমি পরের সপ্তাহে এবিসি রেডিও হ্যালো এইট নাইনে এখানে কারুন বাজার আসি। আসার পরে আমি
কেন আসেন আপনি?
কিরণের জন্য আসি যে তাকে আমি নেব, আমি তার তো কেউ নাই, তাকে আমি মা বানাবো।
এই কিরণ হাজারীকে আপনি মা বানাবেন, এটা যেহেতু আপনার মা বাবাকে আপনি তখন খুঁজে পাননি, আসল মা বাবা নকল মা বাবাকে খুঁজে পাননি, আর আসল যে ছিল তার তো খোঁজ পানি
পাইনি,
তো আপনার সারা জীবনই সন্ধান ছিল যে একজন অভিভাবক। তো কিরণ হাজারীর গল্প শোনার পরে আপনার যেটা হয়েছে যে আপনার মনে হয়েছে যে না, কিরণ হাজারীকে আপনি মা বানাবেন, এবং কিরণ হাজারীর দুনিয়াতে কেউ নাই। তো আপনি এবিসি রেডিওর অফিসে আসেন, কত সালে আসেন? 2014 সালে এসে
প্রথমবারে আসি। আসার পরে তারা খাতা এন্ট্রি করে পরে বলছে যে আপনি পরের সপ্তাহে আসেন।
আচ্ছা,
তো আমি আবার পরের সপ্তাহে আসি। আসার পরে আমি কথা বলার পরে শাকিল ভাই আমার সাথে সাক্ষাৎ করে।
আচ্ছা, তারপর
সাক্ষাৎ করার পরে বলে যে এরকম এরকম, আমি বলি যে ভাইয়া এরকম এরকম আমি কিরণ হাজারীর নাম্বারটা চাই। কয় কেন? পরে বলছি, আমি তারে বলছি যে এরকম এরকম আমার মা বাবা নেই। পরে বলছে আমরা তার সাথে কথা বলে দেখি।
আচ্ছা,
তো আমি আবার চলে যাই। চলে যাওয়ার পরে পরের সপ্তাহে আমি আবার আসি। আসার পরে আবার শাকিল ভাইয়ের সাথে এখানে নক করি। নক করার পরে শাকিল ভাইয়ের সাথে কথা বলি। কথা বলার পরে সে বলছে হ্যাঁ আপনার সাথে কথা বলতে চায়, তো আমাকে নাম্বারটা সে দেয়। নাম্বারটা দেওয়ার পরে আমি কিরণ হাজারীকে ফোন দিই। ফোন দেওয়ার পরে কিরণ হাজারী ধরে, ধরার পরে বলছে কি, আমি বলছি আমি হ্যালো 8920 গল্পটা শুনে আপনাকে আমি ফোন করেছি।
আচ্ছা,
তো আমি আপনাকে মা হিসাবে রাখতে চাই, আপনি কি আসতে চান? বলছে
ডিরেক্টলি ভাবে বলে না,
হ্যাঁ আমি এভাবে বলি যে আমি আপনার সব ভরণ পোষণের দায়িত্ব নেব, আপনার কোনো ইয়ে হবে না, আমি যতটুকু পারি আপনাকে আমি ই রাখবো। পরে বলছে কি, দেখো বাবা তোমাদের বাংলাদেশে তো এরকমই হয়তো, অনেক ধোকাবাজি হয়, কই সব এক হয় না, আপনি যদি আমার কাছে আসতে চান তাহলে আমি আপনার কাছে আনবো। পরে সে বলে কি, আমি এটা বিলিভ করি না, মানে সে মানে ভয় পায়, কয় দেখো আমার ভয় করে, তুমি নিয়ে আমার আবার কোন ফায়দে ফালাবা। পরে আমি বলছি কি, দেখো আম্মু এরকম কিছু হবে না, আমি তার ডাইরেক্ট আম্মুই বলি যে আমি কি আম্মু বলতে পারি? আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে আম্মু বলো। তো আম্মু আপনার কোনো সমস্যা হবে না, আমি আপনাকে আনলে পরে আচ্ছা তুমি আসো, এসে দেখা করো, তো আমি তার সাথে দেখা করতে চাই। তো তার বাসায় নিশের নাম তো বলি, সে আসে না বাসায়, নিশে বলে না আমি দেখা করবো না, মানে ভয় পাইতেছে হ্যারে নাকি আমি নিয়ে যাবো। তো আমি কই না নিয়ে যাবো না, আসো নিচে আসো আমি দেখা করি, কয় না। পরে আমি আবার টাই পরে গেছিলাম আর ই পরে গেছিলাম, সাদা সাপ পরে গেছিলাম। তো আমি বলছি কি, আমি এরকম টাই পরে আর সাদা সাপ পরা দাঁড়াইছি নিচে। পরে আসছে আইসা বলে তুমি? কই হ্যাঁ। পরে কই চলো কিছু খাইতে যাই, কয় না আমি খাবো না, সে মানে ভয় একটাই
ভয় পাচ্ছে। আপনি কি জিজ্ঞেস করলেন যে এরকম লিসনার কি আমি প্রথমে এসেছি এসেছি কিনা?
আরো দু একজন মানে কয়েকজন আসছিল, সে কারো সাথে বেরই হয়নি, প্রথম আমার সাথেই বেরোইছে। আমি ছেলে বলছি যে আমি ছেলে হিসাবে আপনার কাছে থাকবো, আপনি নিব সেই জন্য। পরবর্তীতে সে খাবে না কিছু, দেখো কি আচ্ছা তাহলে আমি 2,500 টাকা দিচ্ছি, টাকাটা রাখেন। সে টাকাও রাখবে না, আমার টাকা লাগবো না, ঠিক আছে। আমি কিছু 2,500 টাকা রাখেন আপনার কাছে, সে টাকা নেবে না, টাকা নেয় নাই, আমার কিছু খায় নাই, আমি ওদিনকে চলে আসছি। চলে আসার পরে আমি বলছি কি, কালকে একটু আবার আসবো। তো আমি সেরাগালি থাকতাম টঙ্গি, ওখান থেকে আমি আবার কালকে বাসে ওইটা ভোর 5টার দিক দিয়ে তার কাছে চলে গেছি। ভোরে চলে যাওয়া ফাঁকা ছিল রোড, ওই সময় ভোরে ফাঁকা থাকে, আমি জানি যে ভোরে তার সাথে দেখা করে আবার চলে এসে ডিউটি করতে পারবো। তার কাছে আবার গেছি, যা ফোন দিছি, ফোন দিচ্ছি ভোরে আম্মু আসছে, আমি কয় এত ভোরে, হ্যাঁ কই আসুন একটু দেখা করো। পরে সে দেখা করলো, দেখা
আমি তখন থেকে মা ডাকা শুরু করেছি,
হ্যাঁ তার মা ডাকা শুরু করছি। পরে দেখা করছি, পরে এসে কিছু খাবা? কয় না আমি কিছু খাবো না, আমি বলছি না তোমাদের কিছু খাবো না, তোমরা কি করো না করো, আমি কি সব তো এক হয় না। পরে এরকম 3-4 দিন যাওয়ার পরে পরের দিন আবার গেছি, কই কি এবার তোমাকে আমি নিয়ে যাবো, আমার কাছে। আমি রুম দেখছি ওদিকে, কয় তুমি আমাকে নিবে? হ্যাঁ, কয় তোমাকে কিছু।
ওনাকে গিয়ে আপনি কোথায় পেলেন? ওনাকে আপনি কেমন দেখলেন?
যাত্রাবাড়ি ছিল শিউলির কাছে।
আচ্ছা।
ওনাকে যে জায়গায় ছিল ওই জায়গায়, জায়গাটা খারাপ ছিল জায়গাটা, কিন্তু উনি অনেক ভালো ছিল।
আচ্ছা, যেটা উনি এসে বলেছিল।
তারপর আমি জায়গাটা যাই, বিকট জায়গা, একটা নোংরা ইয়া জায়গা, তো তা আমি নিয়ে আসি। সে না বলছিল প্রথম, তারপরে কিছু আমি বলছি কি এখানে যদি আপনি থাকেন তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, নামাজ কালামও পড়তে পারবেন না, আর কোন আপনি হয়তো দেশেও যাইতে পারবেন না। এখন আমার কাছে আর থাকলে একটা ই থাকবো যে আপনি আমার মা, আর আমার তো মা নেই, আমি আপনার জনকমুখ নেবো, আপনি না গেলেও আমি এটা বলছি জোর করে নেবো আপনাকে। পরে সে আশ্বাস নিয়ে ওই দিনকে বিরিয়ানি খেলো। বিরিয়ানি খাওয়ার পরে আমি বিরিয়ানি খাওয়াই আমার খুশি, আমার মনটা অনেক ভালো লাগছে। আমি তার পায়ে ধরে সালাম নিয়েছি ওদিনকে, সালাম নেওয়ার পরে আসি কই আম্মা আমার জন্য দোয়া করো। পরে আমি টাকা দিছি, টাকা সে রাখবে না, টাকা নেয় না। পরে আমি সুইলাসে আমি এখানে কয়েকদিন তিন চার দিন যাওয়ার পরে আমি একটা রুম নিই। আমি বলি কেমন আমি একটা রুম নেবো, কয় তুমি আমার নিয়ে তো আবার কিছু করবা না। আমি কই দেখো তুমি আমার মা, তুমি সন্তান বা ভরসা রাখো, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি আমার কাছে থাকতে পারো। পরে আসে কয় আচ্ছা তাহলে আমি যাব। পরে আম্মু এখানে আসলো, আমি গেছি সকালবেলা যাইয়া, যাই দেখি ব্যাগবুক গুছাইছে, গুছানোর পরে আমি কই কেমন যাবে, তারপরও না বলে আসবে না। আমি কই তোমার কোনো সমস্যা হবে না চলো। পরে সে আসলো, আয়সা এখানে রুম নিলাম। রুম নিয়ে এখন আমি যে সোয়েটার জব করতাম ওই সোয়েটার ডাল শীতকালে আমি নিয়ে আসছি আমরে।
জি,
আনার পরে তো আমি তো এখন আম্মুরে নিয়ে চিন্তা ভাবনা করছি আমি একটা নতুন জীবন শুরু করবো। চাকরি যেহেতু ডাল সিজন, আম্মু আমার কাছে কিছু টাকা ছোটা দিয়ে আমি কয়েকটা গার্মিজের মেশিন কিনি। আম্মু বললো আচ্ছা কিনো। তো আমি এক লোককে বললাম যে ভাই এরকম, সে আবার গার্মিজের মেকানিক্যাল, তাকে আমি বললাম ভাই এরকম এরকম, আচ্ছা তুই যদি গার্মিজের মেশিন কিনোস আমি তোর অর্ডার নিয়ে দিতে পারবো গেঞ্জির, খুব ভালো হবে। মেশিনটি কিনলাম কিনা সে কয় 400 পিসের অর্ডার আমার আইনে দিছে প্রথম ছোটে। 400 পিসের অর্ডার মোটামুটি ভালোই করলাম। তারপর আমাকে বলে কি আপনি বঙ্গমার্কে যেতে হবে অর্ডার নিয়ে, গেঞ্জির স্যাম্পল নিয়ে গেছি তো ওখানে যে স্যাম্পল দেখাইছি, দেখায় তারা অনেকে রাখে না এই স্যাম্পলটা, বলছে না ভাই এটা আমাদের এখানে চলবো না। তো আমি চলে আসলাম, চলে আসা আজ্জার সাথে আমি আবার একটু যোগাযোগ করলাম যে দোষ এরকম এরকম, আমার তো মা পাইছি, ওরে আর বলি নেই যে এখান থেকে মানিছি, আমার তো মা পাইছি এরকম এরকম। তা ও আবার আইসা আমার আম্মুর সাথে দেখা করলো আজিজ।
জি,
দেখা কইরা এরকম ভালোই চলতেছে। পরে আমি বললাম কি যে ওর নাম কাউসার, যার দিয়ে আমি মেশিন কিনেছি পান্নারে, আমার সাথে ছিল। তা কাউসার ভাই বললাম কি কাউসার ভাই আমি তো একটু দেশে যাওয়া লাগতেছে, আমার আজ্জার দেশে বুড়াই রিকাটটা রাখেছি ওখানে, বুড়াই রিকাটটা নিয়ে আসবো, আমার তো মেশিন আবার একটু ট্রেড লাইসেন্স লাগবে দোকানের নাকি এটা করতে গেলে, তো বুড়াই রিকাট লাগবে আমি আনতে যাই। সকালে দেশের থেকে আইসা দোকানে যায় দেখি আমার দোকান বন্ধ, বাসায় আসছি জিজ্ঞেসি যে সে তো গেছে কা কাউসার তেন থেকে গেছে কা ছিল। পরে আম্মুরের টেনশন দিনে সে আবার হার্টের রোগী, হয়তো কোনো প্রবলেম হবে তার। তো পরে আমি আবার একটা ওখানে চাকরি পাই না, চাকরি না পাওয়ার কারণে আমি অন্য জায়গায় একটা চাকরি নিই।
আপনার মাকে কি নিয়ে আসলেন আপনি?
হ্যাঁ, এখানে নিয়ে আসছি।
কবে আসলো উনি? 2014-তে,
2 মাস পরে আসছে আমার কাছে।
2 মাস পরে? 2 মাস আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে গেছেন?
যোগাযোগ প্রতিদিন সকালে গেছি আসছি।
গিয়ে কি করতেন?
দেখ তার সাথে একটু দেখা করতাম আর বলতাম কিছু খাইবা নি, যাতে তার জন্য আমার মায়াটা লাগে সে আমার কাছে আসে, তার জন্য তার কাছে যাইতাম। পরে 2 মাস মাথায় রাজি হয়েছে, রাজি হওয়ার পরে পরে নিয়ে আসছি এখানে, নিয়ে রুম নিছি। রুম নিয়ে তারপর তো গার্মি চলে গেল, আমার চাকরি করা লাগবে। পরে অন্য জায়গায় দূরে একটা চাকরি দেখলাম, চাকরি দেখার পর ওখানে সোয়েটারে চাকরি নিলাম, সুন্দর মতো চলতেছি। এই আম্মুর তো অসুখে পড়া গেল গা, এখন তারা আমি পাঠাইতেও পারতেছি না। আমি গুলশান দিয়ে গেছি এম্বাসিতে, তারা বলতেছে এত টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো?
মানে আপনার ওনাকে নিয়ে আসার পরে চিন্তা হচ্ছিল যে আপনি পাকিস্তানে তাকে পাঠিয়ে দেবেন?
এখানে মানে এই যে কয় মাস আমার কাছে প্রায় 1 বছর মতো ছিল, সে মানে আমার সাথে খাপ খাইয়ে দিতে পারে না, গোসল করতে গেল গরম পানি দিয়ে লাগে, তার হাত পুড়ে গেছে, এখন তার পাও পড়া হাত পোড়া, মানে পাকাইতে যে পুড়ে গেছে গা।
ওই 2014 সালে?
হ্যাঁ, 14 পরে আমার কাছে আইসে।
আচ্ছা,
মানে সে তো পাকাইতে পারে না, সে ভাত পাকাইতে গেছে, গরম পানি মার পুড়াই পাও পুড়ে গেছে, তার কিছুদিন পরে হাত পুড়ে গেছে, হাতটাকে অনেক ক্ষীণ পুড়ে গেছে। তাই আমি চিন্তা ভাবনা, আর সবসময় অসুস্থ থাকে আর ভাত মানে এখানে ঠিক মতো খাইতে পারে না সে, এখন আমি চিন্তা ভাবনা করলাম যেরকম হোক আমি দেনা মেনা ওই আতারে পাঠাইতে পারি কিনা। তো আমি এম্বাসিতে গেছি, তারা বলতেছে না এখন এখানে ইয়ে হবে না, আর আমি যাদের কাছে রিংস আমি এত টাকা আমার দেয় না, কোথায় থেকে পাঠাবো? তো আম্মুকে বললাম আম্মু তুমি কষ্ট করে একটু থাকো, দেখো আল্লাহ তোমার এক ব্যবস্থা করবে। আমি তো বুঝতে পারিনি যে আমি ভাবছি তুমি আমার কাছে সবসময় থাকতে পারবা, কিন্তু এখানে তো খাপ হয় তুমি থাকতে পারতো না, আমি কি করবো, আমার ওরকম সামর্থ্য নেই, আমার সামান্য যে এটা কর্ম এটা তো তোমার আমি বলছি, আমার হয়তো আইনেও তোমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও মা। সে আমার দরকার পাগল তোর কি, সে আমার জামা কাপড় ধুইয়া দেয়, আমার কষ্ট লাগে আমার আম্মুর জন্য, সে আমার জামা কাপড় ধুইয়া দেয়, আমার জুতা পর্যন্ত সে মুইসা ই করে রাখে এরকম।
এবং আপনি পাকিস্তান এম্বাসিতে গিয়ে আপনি চেষ্টা করতেছিলেন তাকে পাঠানো যায় কিভাবে? তো আপনি প্রথম যেদিন গেলেন সেদিন গিয়ে কি করলেন?
পাকিস্তান এম্বাসিতে ওখানে যায় ওই গুলশান দুই একজনের সাথে কথা বলছি, বলছে কি ভাইয়া এখানে তো ভিসা নিতে বেশি টাকা লাগে না, তার যাইতে সরাসরি আমরা ভিসা দিই না, এখানে আপনার দালালের মাধ্যমে যাইতে হইলে 3.5-4 লাখ টাকা লাগবো। পরে ওখানে দুইবার গেছি, পরে পড়তে তার যায়নি, তারই ওই যে তার যে পাকিস্তানি বোর্ডারি ফটোকপি ছিল সেটা এম্বাসিতে দিয়ে আসছি যে ভাই যদি কোনো কিছু করতে পারেন তাহলে আমার একটু জানেন, আমি প্রয়োজনে তার একটা কিনে বেঁচে হইলো তাকে আমি পাঠাবো, সে যাতে এখানে কষ্ট না করে।
আচ্ছা,
পরবর্তী মনে করেন ওখানে যাও, ওখানে আর হলো না, ওখানে তারই দিয়েছি। পরে একজনে বলল কি যে হ্যাঁ আমি পাঠাইতে পারবো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, সাফল্যের জায়গাটা কিছুটা হলেও আপনাদেরকে অনুভব করাতে পেরেছি যে এই হচ্ছে আমাদের হ্যালো 8920 লিসনাররা, যারা একজন মানুষ আরেকজন মানুষের দুঃখ বুঝতে পারেন, কষ্ট বুঝতে পারেন। এবং নীরবে নিভৃতে এই অনুষ্ঠানটা কত বড় বড় রেভলিউশন ঘটিয়ে গেছে মানুষের মনের মধ্যে, সেটা যদি বস্তু আকারে আপনাদেরকে দেখানো যেত তাহলে সেটা নিশ্চয়ই একটা পর্বত সমান হতো। আজকে এই কথাগুলো বলছি তার একটা বিশেষ কারণ আছে, আমরা সেই কারণটাতে যাব একবার অনুষ্ঠানের শেষে। ছোট্ট একটা বিরতি নেব মাত্র 4 মিনিটের, 4 মিনিট পর আমি আরজে কিভরি আবারও ফিরে আসছি। আর এই ফাঁকে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিভরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন।
Close up presents Hello 8920 Close up, the closer the better. Close up presents Hello 8920 Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প নিয়ে আছে এখানে শফিকুল, আমি কথা না বাড়িয়ে শফিকুলের কাছে আবারও ফিরছি। তো কিরণের জন্য আপনি যেটা করছিলেন যে পাকিস্তান এম্বাসি থেকে বিভিন্ন যোগাযোগ করা এবং তাকে পাকিস্তানে পাঠানো যায় কিনা, সো 2014 থেকে 2017 প্রায় 3 বছর ধরে তিনি আপনার সঙ্গে আছেন। হ্যাঁ শুনি, আমরা ধারাবাহিকভাবে গল্পটা শুনতে চাই।
তো ওখান তো হয় না, পরে চলে আসলাম। তো চলে আসার পরে এখন আম্মু বেশিরভাগ অসুস্থ থাকে বাসায়, অসুস্থ থাকার পরে ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখে সুস্থ করলাম। তো ডাক্তার দাঁড়িয়ে গেলে বেশিরভাগ হয় কি তারা ধৈর্য আমার নিতে হয়। তো এলাকার লোকজন এরকম ছেলে তো কখনো দেখিনি, আর তার জামা কাপড় ধোয়া এবং মোটামুটি পাকাই আমি খাওয়াই। কিন্তু দুজনের গল্পই তো দেখা গেছে, রাত্রে হইলে অসুস্থ থাকুক আর যাই থাক আমার সাথে গল্প করতো, তোমার জীবনটা কিরকম কাটছে তাদের, মানে এরকম আমার জিজ্ঞেস করতো, আমি কইতাম এরকম এরকম কাটছে। তো জিজ্ঞেস করার পরে এরকম আমি কই কি আম্মু আমার তো কালকে প্যান কেনা লাগবো, আমার নিয়ে যাবার সাথে কইরা। আমি আচ্ছা তোমাকে নিয়ে যাবো, সে সাইজ করে দেবে সেই প্যান কিনবো, যদি ছোট পুঠিমা জানি সেটা তো সে কাটতে পারে না, তো আমি কাইতে দিতাম। আর একদিন করছি কি লাউ শাক আনছিলাম, লাউ শাক সে খাইতেও পারে না, ই করতে পারে না, পরে লাউ শাক দিয়েছে ফালায়া, হ্যাঁ এই লাউ শাক খায়নি, পরে আবার সে ই কইরা আনছে এটা কখনো আনবা না বাবা, আচ্ছা আম্মু এটা কখনো আনবো না। তো পরে আমি ওইখান থেকে এই যে বাসার থেকে ওই প্রবলেম হয়েছে বাসার থেকে আসার পরে এখন বর্তমানে আমি যে আম্মুরে বলছি, আম্মু আমরা সবসময় মানে আমি একটা কথাই আম্মুকে বলি যে আম্মু আমি তোমাকে কখনো ছাড়বো না, ঠিক আছে তোমার সাথেই থাকবো। আম্মু এই কথা বলে, আম্মু বেশিরভাগই অসুস্থ আর দেখা গেছে যে আমাকে নিয়ে অনেক কথাই বলে, অনেক কথা বলার পরে সে বলে যে বাবা তোমার মতো ছেলে আমি কখনো দেখিনি, ঠিক আছে কিন্তু আমি কি করবো, আমি তো এখানে অসুস্থ থাকি, আমি তো থাকতে পারি না, আর কয়টা দিন থাকো, সমস্যা কি, আল্লাহ ব্যবস্থা করবই। কিছুদিন আগেও আমাকে বলে যে তোমার তো অনেক কষ্ট হয়েছে, আমি কই কষ্ট না, কি বলো আম্মু আমার জব করা লাগবে, আমি তোমাকে দেখবো, এটাই তো একটা ছেলের দায়িত্ব কি একটা মাকে দেখা নিয়ে দায়িত্ব, সেটাই যদি আমি তোমাকে না দেখি তাহলে কি আমার এটা ছেলের দায়িত্ব হলো। সে তো ফুতুয়া পড়তো আমি বাসার ভিতরে, তো আমি বলছি কি আম্মু তোমার জন্য আমি সালোয়ার কামিজ আর যেটি জামা বলে তার পরনের ওটা আমি সে চয়েস করে দিছি, আমি তার জন্য কিনে আনছি, সে চয়েস করে বানিয়ে নিছে, দেখা গেছে তার মোটামুটি এখন ভালো পোশাকে আছে আল্লাহ দিলে। সে আমাকে বলে যে আমি এরকম কখনো আদর পাই নাই, কিন্তু আমার আবহাওয়াটা এরা খাপ খেতেছে না। আমি বলছি তুমি টেনশন করো না, আমি তোমার জন্য যতটুকু পাই ততটুকু করবো, গরম পানি করে দিই, সবসময় সে গোসল করতে গেলে তার গরম পানিটা লাগে। বর্তমানে আমি যারা করতেছি আমি ডেবে শিখছি, ডেবে শেখার পরে আমি আম্মুরে বলছি আম্মু আমি ডেবে করবো, সোয়েটার তোমার হাড়ে প্রবলেম হয় তাহলে তোমাকে আমি যেরকম ব্যবস্থা করবো। তো করার পরে আম্মু বলতেছে আচ্ছা তুমি করো, পরে আমি ডেবে শিখতেছি, এক উস্তাদের আমি 1500 টাকা দিছি, সে আমার যেটুকু এখান থেকে অনে নিয়ে মানে শেষ তার ইয়া, পরে আমি 6000 টাকা এক জায়গায় ভর্তি হয়েছি ওখানে কমপ্লিট করে দিয়েছি ইনশাল্লাহ, পরে আর এক জায়গায় দিলাম 2000 টাকা, এরকম করে অনেক টাকাই দিলাম ড্রাইভারি। তো আমি শিখলাম, সেই গান আমি বলছি যে আম্মু আমি এই জব করে তোমাকে খাওয়াবো, সে কয় বাবা তুমি যেরকম হোক আমাকে কষ্ট করে পাঠাও, আমি কিভাবে পাঠাবো আম্মু, আমি যে ই করিয়ে দিতে আমি পাঠাইতে পারবো না। তো ওটা বলার পরে আম্মুকে দেখো তুমি যদি আমাকে একটু কষ্ট করে পাঠাইতে পারতা তাহলে অনেকটা ভালো হতো, তোমার এই কষ্টটা হতো না। আমি কই কেন আম্মু, আমি এই করি না তোমার যে কষ্ট হতো, তুমি এরকম কথা কখনো আর বলবা না। তো আম্মু এরকম বলার পরে ওদিনকে দিন আম্মু অসুস্থ হয়ে গেছে, আম্মুকে ডাক্তারদের নিয়ে গেছি, হাবিব ক্লিনিক নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে তার প্রায় 2,000 টাকার মতো লাগে, তাই ডাক্তার দেখাই নি। ওই এক্সরে তারই হয় না, তার বলে নাকি ইয়াতে প্রবলেম হাটে। তো আবার আরেক জায়গায় এক্সরে করাই, ওটা কোনো সমস্যাই নেই। তো ওষুধ নিয়ে আসি, আনার পর এখন খাইতেছে, খাওয়ার পরে বলতেছে যে এরকম এরকম, আমি তখন মোটামুটি ভালোই ঠেকি, তুমি এক ব্যবস্থা করো। আমি কই আম্মু এখন আর ও কথা বললো না, আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না, যদি ও ফুরালায় নিজে এসে তোমারে পাঠায় তাহলে যাইতে পারবো, আর নাহলে আমার পক্ষে কোনোদিন সম্ভব না, আমি কাজ করি তোমাকে সুখে রাখবো, এটাই আমি বলি, আর কিভাবে বলবো বললো মা। পরে মা বলে কি, আচ্ছা বাবা তোমার যেটা ভালো হয় এটাই তুমি করো। তো বাসার ভিতরে থাকে, থাকে আমাকে পাকুড়া খাওয়ায়, আর সন্ধ্যাবেলা গেলেই আমার সাথে গল্প করে, সারারাত্র গল্প করবে, তোমার দিনটা কিভাবে কাটছে।
আমরা তো মাত্র 2 ঘন্টা তাকে চিনেছি, তাই না? আপনি তো 3 বছর ধরে আছেন, মানে কি জানছেন তার সম্পর্কে?
পাচক তো নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, এবং অনেকটা ভালো, অনেকটা ভালো, মানে সে এরকমের আমি এরকম মহিলা আমার চোখে কমে পড়ছে। আল্লাহর কাছে দোয়া করি যে সে যেন আমার কাছেই থাকে, এরকম মাই যেন ঘরে ঘরে দেয়, এটাই আমি দোয়া করি। 3 বছরে আমি তার অনেক কিছু দেখেছি, সে আমার অনেক কিছু শিক্ষা দিছে, যেটা একটা আমি যেটা আগে শিক্ষাটা পাইনি, আমি মার কাছে এসে শিক্ষাটা পাইছি, কিভাবে চলতে হবো, কিভাবে কার সাথে ব্যবহার করতে হবো, কিভাবে কথা বললে কে একজন কিরকম বলবে, এরকম সে আমার এটা শিখাইছে। এই ইভেন সে আমার প্যান্ট শার্টটা বা কোনো একটা ভালো একটা পোশাক সে আমার কয় এই এটা নিলে তোমার ভালো হবে, সেটা এরকম বইলা দেয়। সে সবসময় আমার টেকে করে, খুব ভালোবাসে সে আমাকে। এরকম মা আসলে হয় না ভাইয়া, যেটা লিগাল কথা, খুব ভালোবাসে আমাকে।
ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, মাশাআল্লাহ।
তো মা এখন বর্তমানে মা বলছে যে যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তোমার একটা কথা বলতে চাই। কি মা বলো? কয় আমার তো এরকম কিছু নাই, তুমি আমার কখনো বদদার দিও না, এরকম বলে। আমি কই না তুমি আমার বদদার দিম কেন? কয় তোমার কাছে আমি আসছি, তোমার কষ্ট দিতেছি। আমি কই তোমার আর পায়ে ধরে আমি আসছি, তুমি কে আইসো আমার কাছে, আমি তোমাকে নিয়ে আসছি কষ্ট করে। কয় না সেটা ঠিক আছে নিয়ে আসছো, কিন্তু এখন তোমার যে কষ্টটা হইতেছে, তোমার এদিক দিয়ে যপ নেই, এদিক দিয়া তুমি কষ্ট করতেছো, আমারও পাঠাইতেছো না। আমি কই আমি এখন বর্তমানে আমি তোমাকে আর রাখছি, তোমাকে আমার খাওয়ানোর দায়িত্ব ভরণ পোষণের, এটাই এটার জন্য আমি তোমাকে আমার কাছে আনছি। পরে আবার বলল যে আচ্ছা সমস্যা নাই, তুমি করতে থাও, বাকি আল্লাহ ব্যবস্থা করবই।
আচ্ছা,
পরে আম্মু ফজরের সময় উঠছে নামাজ পড়তে, আমার কাছে উঠো নামাজ পড়তে উঠো, নামাজ পড়ে আসছি, আইসে আম্মুর পায়ে সালাম করছে, আম্মু কাকে সালাম করো, কাকু মা আমারে কখনো কেউ কোনোদিন বলে নাই, আমার বাপ মা যারা ছিল যে কদিন নামাজ থাক দূর কথা বলতো না যে ওর সাথে ভদ্রভাবে ব্যবহার করবে, কিন্তু আমি কারোর সাথে এরকম করি নাই, আমি নিজের মতো করে রইছি একা একাই, কিন্তু এই জন্য তোমারে পাইছি, জানি তুমি চলে যাবা, তুমি থাকবা না আমার কাছে, যদি আমার কোনো ভুল হয় তাহলে তুমি মা আমার মাফ করে দিও।
আচ্ছা,
এরকম বললাম, বলার পরে আম্মা অনেক কান্নাকাটি করলো যে আমি যাবো ঠিক আছে, যদি তোমার নাম থাকে তুমি যদি না হারাও তাহলে তোমাকে আমি কোনোদিন হারাবো না, তুমি আমার সন্তান হিসাবে যেরকম সেজাদারা আছে এরকম তুমি আমার সন্তান হিসাবে থাকবা। পরে এসে আর কোনো কথা বলে নাই, ই করে রয়েছে। পরে এসে আসলো, আসার পরে বলল কি তুমি যেদিকেই যাবা সবসময় নিজের কাছে এই চিন্তাটা করবা, তুমি কখনো ছোট না, তুমি বড় এখন, তুমি নিজের পায়ে দাঁড়াইতে জানো, কখনো কারো মানে কুপরামেশ নিবা না, আর আল্লাহর কাছে এটাই কব, আল্লাহ তুমি আমার সবসময় সৎপথে রাখো, ভালোভাবে রাখো, জানি ঠিক মতো কাজ করে খাইতে পারি, যদি তুমি এই জিনিসটা সবসময় নিয়াজ করো তাহলে ভালো পথে চলতে পারবা। তারপরে মনে করেন বলার পরে এসে বলল যে আচ্ছা তা তুমি ই করো, তুমি ড্রাইভার শিখে একটা গাড়ি কিনো লোন উড়াইয়া। তো আমি কিছু লোকের সাথে কথা বললাম, ব্যাংকের লোন নেব, তারা বলছে যে অর্ধেক টাকা দিয়ে তারপর গাড়ি কিনতে হবে, আর নাহলে হবে না। তো আমি আর ওটা চিন্তা ভাবনা নি নেই, গাড়ি কেনার চিন্তা ভাবনা নি নেই, এখন চিন্তা ভাবনা যেটা আমি নিছি আল্লাহ যদি বাসায় আমি একটা জব করব, জব করে আম্মুকে সুখে রাখবো, এরকমই আমার চিন্তা ভাবনা। আর যদি পারি আম্মুর কাছে আমি ক্ষমা চাই যে আম্মুরে অনেক কষ্ট দিছি বা কষ্ট দিতেছি, এটার জন্য জানি আম্মু আমাকে মাফ করে দেয়। আর আমার যে আপন বাবা মা তাকে তো আমি কোনোদিন দেখলামও না, তারা আমার জন্ম দিয়া যেরকম ফালাই দিছে, আমি তাদের কাছে কি অন্যায় করেছিলাম যে আমার এরকম ফালাই দিছে। আমি শুধু একবার যদি সে বাপ মা পাইতাম তাকে আমি এটাই জিজ্ঞাসা করতাম যে আব্বু আম্মু তোমাদের আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে এরকম করে ফালাইলা, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো খারাপ ছিলাম না যে আমাকে তোমরা তোমরা এরকম করছো, এটাই আমারই ছিল যে আমি বাপ মা যদি পাইতাম, বা হয়তো জানি না তারা কোনোদিন এটা শুনবে কিনা বা শুনতেছে, যদি শুনি না থাকে তাহলে আমি বলবো যে গাজীপুর ছিল, যে ছোটবেলায় যে তারা নাম রেখেছিল সেই নামে আমি এখনো আছি। কিন্তু যদি হয়তো কোনোদিন যদি শুনে না থাকে, কারো কাছে শুনে না থাকে, তাহলে জানি আমার সাথে যোগাযোগ করে এবিসির মাধ্যমে, এটাই আমি তাদেরকে বলবো। আজকে আমার এখানে আসার শুধু আমি এই মাটা পেয়েছি, এই মাটা অনেক কষ্ট করতেছে, জানি না সে যেতে পারবে কিনা। আর আমাকে যেভাবে যারা রাইখা সুইলা গেছে, আমি তাদের অন্যায় করিনি, তাদের উপকারই করছিলাম, তারা টাকা নিয়ে সুইলা গেছে যাক, কিন্তু তাদের কাছে একটাই অনুরোধ ছিল, তারা যদি বইলা যেত যে আমার বাবা মাকে, হয়তো সেই বাবা মার কাছে যা একটু আদর বা একটু স্নেহ পাইতাম। সেই আদরটা আমি মার কাছে পেয়েছি, এই মা থাকবে না আমি জানি, কিন্তু এই মা চুইলা যাবে, এই মার কাছে আমার একটাই দাবি যদি
উনি কি এখনো বলে যে চলে যাবো আমি?
হ্যাঁ, উনি থাকতে পারে না, উনি মানে কষ্ট হয়, ওনার মানে কষ্টের কারণে উনি চলে যেতে চাইতেছে, আবহাওয়া মিলাইতে পারে না, আর বাংলাদেশে সবাই মানে অন্যরকম টাকা পয়সা এসে অন্যরকমই করে, কয় আমার এত টাকা পয়সা থাকতে আমি কিসের জন্য বাংলাদেশে কষ্ট করবো বলো বাবা।
উনি কি পাকিস্তানে যোগাযোগ করতে পারে
এখন? যোগাযোগ ওনার এরকম কোন স্মৃতি মনে নাই গা, উনি বলতেছে আমি এম্বাসিতে গেছিলাম, একজনের সাথে যোগাযোগ করেছিলাম পাকিস্তানের, যেরকম আবিষ্ট নামে এরকম আছে কয় আছে, তাতে হ্যাঁ আমি পুরো ঘটনাটা খুলে বেলিনি, স্যার একটা মেয়ে আছে কয় আছে, সে তো মারা গেছে অনেকদিন আগেই আবিষ্কার কই, হ্যাঁ সে মারা গেছে, তার সাথে কি কোনো যোগাযোগ হয়? সে পুরান ঢাকায় থাকতো, পরে একজনে যোগাযোগ করাই দিয়েছে, পরবর্তী সেই লোকে কয় আমি তখন পাকিস্তান জানি, আমি পাকিস্তান থেকে আসা করছি, দেখি কি করা যায়, পরে আর তার সাথে কোনো যোগাযোগ হয় নাই, সে কোনো ই করে নাই।
আচ্ছা,
এটাই
উনি সরাসরি পাকিস্তান এম্বাসিতে যোগাযোগ করতে পারে না?
সরাসরি করছিল, তারা বলতেছে দালালের মাধ্যমে হলে ভালো হইব, কিন্তু দালালের মাধ্যমে আমি এত টাকা রেডি করতে পারবো না, জোগাড় করতে পারবো না এটার জন্য।
আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে আপনার কাছে, যে এই যে এতটা কি বলা যেতে পারে, মানে ভালোবাসা থেকে আপনি যে জিনিসগুলো করলেন, নিজের মাকে খুঁজে বের করতে গিয়ে আপনি এরকম একটা অসহায় ভদ্র মহিলাকে অনুষ্ঠানের মাধ্যমে শুনে নিজের মা বানালেন, এবং আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ ইউ আর সো হ্যাপি তাকে নিয়ে, তাই না? আপনি তো সেটাই বলছেন যে আপনি তাকে নিয়ে অনেক বেশি হ্যাপি। তো কি বলার আছে আপনার, এই যে মানে আপনি হ্যাপি হলেন এত বেশি, নিজের মাকে এখনো মিস করেন না? যিনি আপনাকে জন্ম দিয়েছে তার কথা মনে পড়ে না?
আসলে কি, এই মাকে পাইছি অতটা ভালোবাসা মোটামুটি যেটুকু পেয়েছি, কিন্তু আপন মার মতো তো ওটা একটা যে আক্ষেপ থাকে, বা আপন মা যদি মারেও তা ওটা মারা মনে হয় না, তো এরকমের একটা আক্ষেপ থাকে যে যদি আপন মা দেখতাম যে আপন মাটা কেমন আর সেই বা কিরকমের, আপন মা দেখার এখনো ইচ্ছা আছে, জানি না সে কিরকমের, বা তার চেহারা একটু দেখার ইচ্ছে আছে যে সে আমাকে জন্ম দিল মাটা কেমন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যেই ভদ্র মহিলাকে নিয়ে কথা হচ্ছিল, আমাদের সেই পুরনো অনুষ্ঠানের গেস্ট যিনি, যার গল্পটা চাইলে আপনারা শুনে দেখতে পারেন, উনি যেই ডেটটা বলেছে সেই ডেটটা আপনারা খোঁজ করলে পাবেন, কিরণ হাজারি নামে গল্পটা আছে, আপনারা চাইলে হ্যালো ইন 920-র যেই সংকলন আমাদের ওয়েবসাইটে আছে আপনারা ওখান থেকেই চাইলে গল্পটা বের করতে পারেন, সেখানে ইন ডিটেল আছে, আপনি চাইলে ওখান থেকে খোঁজ করে নিয়ে শুনবেন। সেই কিরণ হাজারির সাথে আমরা বহুদিন পর গল্প করব, একটু আমরা তাকে ফোন দিচ্ছি।
অনেকদিন
পর কথা হচ্ছে আপনার সঙ্গে, আপনার ছেলে বলবো কিনা আমি জানি না, ও তো নিজেকে ভাবি বলেছে শফিকুল, তার গল্পটা আমরা প্রচার করছিলাম, আপনি কি ওর সঙ্গেই থাকেন এখন?
জি ভাইয়া, আমি বর্তমানে ওর সঙ্গে আছি গাজীপুরে।
আচ্ছা আচ্ছা, কবে নাগাদ এসেছেন ওনার সঙ্গে?
এনেকে যখন আমি এবিসি রেডিওতে যাই না, তার দুই মাস থেকে আড়াই মাস পরে ওর কাছে আমি আসি।
আচ্ছা, প্রায় তিন বছরের মতো ওনার সঙ্গে আছেন, কেমন মানে আচার ব্যবহার কেমন ওর?
ভাইয়া, যেহান তাকে ওর কথা বলবো তাহলে মনে করেন যে আমি যতটুকু এনেকে বাংলাদেশে এসে বুঝেছি অথবা দেখেছি, ওর মতো ছেলে হয় না। আর আমি এটাই বলবো যে আল্লাহ তাআলা জানি এরকম ছেলে সবার ঘরে দেয়।
আমরা খুবই মানে কৃতজ্ঞ যে হ্যালো ইট 920 তে প্রচারের পরে এইরকম একটা ঘটনা ঘটেছে, আমরা জেনেছি অনেক পরে, এবং ছেলে পেয়েছেন আপনি, মূল কথা হচ্ছে এটাই।
নিজের সন্তান তো মনে করেন এখনো পাইনি, তবে আমি যাকে পেয়েছি তো ও আমার নিজের সন্তানের থেকে বেশি।
বাহ, চমৎকার। তো ভালো আছেন আপনি সবকিছু মিলিয়ে? আমি শুনি যে শুনলাম ও যেটা বলল যে আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন পাকিস্তানে চলে যাওয়ার জন্য।
হ্যাঁ ভাই, আপনাদের দোয়া আর আমি এখনো চেষ্টা করে যাচ্ছি, আমি মরার আগ পর্যন্ত এনেকে চেষ্টা করে থাকব। তার জন্য কিবা ভাই, আমি অনেকটা চেষ্টা করেছি বাট এটা হয় নাই, টাকাও ধোকা খেয়েছি। তো আর একটা কথা বলবো যে ও আমার জন্য যতটুকু ভয় করেছে আজকাল দরে, যে নিজের ছেলেরা এরকম করে না, এরকম হয় না, কিন্তু ও যেটা করেছে এটা ভাবতে পারি না ভাইয়া, স্বপ্নে আমি ভাবি নাই যে আমার সাথে এরকম হওয়ার পরে এরকম হবে।
ওকে, অনেক ধন্যবাদ হাজারি, আপনি অনেক ভালো থাকেন, আপনি ছেলে পেয়েছেন, আপনার বাংলাদেশের মানুষ সম্পর্কে কিছু ধারণা ছিল, যে কান্নাটা আপনি করেছিলেন আমাদের অনুষ্ঠানে এসে আমার এখনো মনে পড়ে, নিজের দেশে ফিরে যাওয়ার জন্য এবং যেভাবে আপনি প্রতারিত হয়েছিলেন।
আপনার কথা একটু কাকি, আমি দেশে ফিরে না, ওইটা আমার দেশে আমি বলবো না, ইনফ্যাক্ট এর জন্য বলবো না, কেন আমার জন্মটা বাংলাদেশে হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, আর আমি এদেশের মেয়ে, বউ আমি এদেশের, এই কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি চাই যে ওটা দুশ্মনের সাথেও যেন
কোনদিন
কোন সময় না হয়, না হয়।
জি, কততম পর্বে আপনার গল্পটা প্রচার হয়েছিল মনে আছে?
আমার গল্প হচ্ছিল ভাইয়া, এটা হয়েছিল 2014 সালে
26শে মার্চে। রাইট, আপনি ইনফরমেশনটা ঠিক দিয়েছেন। প্রিয় শ্রোতা, আমাদের ওয়েবসাইটে আপনারা গেলে কিরণ হাজারির এই গল্পটা ডাউনলোড করে আপনারা শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে। যে কিরণ হাজারি আজকে 3 বছর পরে তার জীবন গল্প প্রচার হওয়ার পরে যে সন্তানকে খুঁজে পাওয়া, তার যে ভালো থাকা, এটা হচ্ছে আমাদের হ্যালো ইট 920-র সাফল্য। এরকম অসংখ্য অসংখ্য সাফল্য আছে যা হয়তো বলে শেষ করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো।
জি জি, আপনি করেছেন আমার জন্য, এটা আমি কখনো ভুলতে পারবো না, কখনো আমি দায়িত্ব শর্ত করতে পারবো না। তবে একটি কথা আমার, যে এখনো আমি দেখতে চাই যদি কেউ এরকম হয় আমাকে চেষ্টা করবেন যে আমাকে,
আপনার ছেলেই পারবে ইনশাল্লাহ, আমরা এটা এটা মনে করি। আর তারপরেও যদি কেউ সাহায্য করতে চায় নিশ্চয়ই আমরা সেটার জন্য অপেক্ষায় থাকবো।
ওর জন্য দোয়া করবেন,
অবশ্যই দোয়া করবো, এবং আপনাদের দুজনের জন্য আমরা দোয়া করি। অনেক ভালো থাকবেন, ভালো থাকবেন আপনি, ধন্যবাদ।
ওকে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় শ্রোতা, আমরা কিরণ হাজারির সঙ্গে কথা বললাম এবং অসাধারণ অসাধারণ অনুভূতি, চমৎকার একটা অভিজ্ঞতা নিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকের এই হ্যালো ইট 920। এবং একটু আগে ভাগেই শেষ হলো, গল্পের প্রয়োজনই হয়তো বা শেষ হয়েছে। আমরা অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যিনি আজকে এখানে এসে নিজের জীবনের গল্পটা এখানে শেয়ার করলেন। ও সুখের সন্ধান পেয়েছে এবং মা খুঁজে পেয়েছে, এই মা এবং ছেলে ভালো থাকুক, ভালো থাকুক। প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 জীবনের গল্প, এই কথাটা এই জন্যই বলছি কারণ আজকেই আমার এই অনুষ্ঠান করা শেষ এপিসোড। আমি কিবরিয়া আজকের অনুষ্ঠান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং হ্যালো ইট 920 থাকবে নিশ্চয়ই, কিন্তু আমি আর সামনের এপিসোড থেকে থাকছি না। যারা এই অনুষ্ঠানটার শুরুটা কিভাবে হয়েছিল এবং অনুষ্ঠানটা কতদূর নিয়ে এসছি এগুলো নিয়ে আমি খণ্ড খণ্ড গল্প আপনাদের সামনে করেছি, আজকে এই কথাগুলো পুনরায় আপনারা মনে করিয়ে দিয়ে কষ্ট দিতে চাই না, কারণ আমি জানি আমার অনেক অনেক কি বলা যেতে পারে, এখানে অনেক অনেক ওয়েল উইশার আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক রেসপেক্ট দিয়েছেন, অনেক স্নেহ করেছেন, এরকম অনেকেই আছেন। 5 বছরের বেশি সময় ধরে একটা রেডিওর অনুষ্ঠান, টপ মোস্ট পপুলার অনুষ্ঠান, এটা আপনাদের ভালো না বাসা পেলে এটা সম্ভব ছিল না। কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমার আমাকে ভালোবাসা দিয়েছেন, যারা আমার অনুষ্ঠানে এসে কেঁদেছেন, হেসেছেন, মন খুলে গল্প করেছেন, নিজের জীবনের গল্প অকপটে বলেছেন আমার মতো একজন অপরিচিত মানুষের কাছে এসে, এবং অফেয়ারে জড়িয়ে ধরেছেন, কান্নাকাটি করেছেন, অনেকে পায়ে হাতে সালাম পর্যন্ত করেছেন। আমি এরকম অসংখ্য মানুষ পেয়েছি যাদেরকে আমি সামনাসামনি দেখেছি এখানে বসে, কোনো কোনো গল্প আমাকে কাঁদিয়েছে, কোনো কোনো গল্প আমাকে হাসিয়েছে, কোনো কোনো গল্পের কারণে আমি পুরো সপ্তাহ নিজেকে স্থির রাখতে পারিনি। সেই সব মানুষদেরকে স্যালুট জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের শেষ ভাগে এসে। আমাদের এই লম্বা জার্নি কিংবা অল্প সময়ের জার্নি, আমি সবসময় যে কথাটি বলেছি অনুষ্ঠানের বয়স 1000 বছর হোক, এটা আমার সন্তানের মতো, আমার এই ভালো লাগা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোনো কিছুই শেষ হয় না, আবার কোনো কিছুই চিরস্থায়ী নয়। রবীন্দ্রনাথের সেই কথাটি বারবার বলেছি, বারবার বলবো, সেটা হচ্ছে যে শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। আসলে কোনো কিছুরই শেষ হয় না। বিজ্ঞান বলে যে অবস্থা মানে বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু কখনো সেটা শেষ হয়ে যায় না। আর একই সাথে এটা বলবো যে কোনো কিছুই আসলে চিরস্থায়ী নয়, যদি আমরা ধর্ম মেনে বলি সবকিছুই নশ্বর একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তো সেই অর্থে হ্যালো ইট 920 আজীবন বেঁচে থাকুক, কিন্তু আমাকে তো একটা না একটা জায়গায় এসে থামতে হতো। তো সেই থামাটাই হচ্ছে আজকের এই এপিসোডটি। অনেক অনেক ভালো থাকবেন আপনারা, অনেক ভালোবাসা থাকবে। যাবার বেলায় বলে যাচ্ছি আমার যে পেজটি আছে সেই পেজটির কথা আপনাদেরকে মেনশন করে যাচ্ছি। আমার ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি রেসপেক্ট যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা। এবং শেষ বেলাতে শুধু একটা কথাই বলতে চাই, যে কথাটি আমি অনুষ্ঠানে বারবার বলেছি, বহুবার বলেছি, সেটা হল জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ভালো থাকুন সবাই, বিদায়।
Exclusively on FusionBD.com.